This track was downloaded from FusionBD.com.
Guasha. Guasha. চলছে ডেভিস রেডিও 90.2। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কুয়াশায় আমি শারমিন
আর আমি অনিন্দু।
আর আজকে আমাদের যে কাহিনী সেটা খুবই একটা রহস্যের প্যাচের জিলেপি, যেটাকে বলা যায়। মানে প্রচন্ড রকমের প্যাচ রয়েছে, প্রচন্ড রকমের যে সেটা যেরকম সেদিন এসেছিল যে গিট্টুটা এতক্ষণ পরে খোলা হলো, সেরকম গিট রয়েছে প্রচুর। আস্তে আস্তে একটা একটা করে সে গিট খুলবো আমরা, সে প্যাচ থেকে বের হয়ে আসবো, রহস্যের প্যাচ থেকে, রহস্যের গিট থেকে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে যারা আছো বা আছেন, যারা আমাদেরকে শুনছেন কুয়াশাতে, আমাদেরকে SMS পাঠাতে হবে যেই ঠিকানায়। সেটা হচ্ছে আপনার মেসেজ অপশনে গিয়ে প্রথমে ABC লিখে আপনার কথা, কুয়াশা আপনার কেমন লাগছে বা কুয়াশার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, বা আপনি কখনো ভয় পেয়েছিলেন কিনা, বা ছোট কোনো ঘটনাও হতে পারে, বা এক দুই লাইন তিন লাইনের মধ্যে, অথবা দু তিনটা খুদে বার্তা বা SMS এর মাধ্যমে যদি আপনার অনুভূতি, ভয়ের অনুভূতিটি আমাদেরকে জানাতে পারেন, তাহলে সেটা আমরা পড়ে দিতে পারি। কিন্তু সেটা লিখে, আপনার নাম লিখে অবশ্যই যথাস্থানে পাঠাতে হবে, অর্থাৎ 2221 এই নাম্বারে পাঠাতে হবে। আবার বলছি, ABC লিখে একটা স্পেস দিয়ে আপনার যা কথা আছে সেগুলো লিখে পাঠাতে হবে 2221 এ। আর আমাদেরকে যদি কেউ গল্প পাঠাতে চান, গল্প পাঠাবার ঠিকানা আমি ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, অনিন্দ মেইল অ্যাড্রেস, অর্থাৎ যেখানে লিখে পোস্ট করে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছে, অর্থাৎ ABC রেডিও ঠিকানাটা বলে দিচ্ছে। ইমেল অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি, kuasha.fm8920@gmail.com। আবারও বলছি, kuasha.fm8920@gmail.com।
আর চিঠি পাঠাতে পারেন ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার।
আর আমাদেরকে অনেকেই লিখেছেন, আর আরজে শারমিনের ফ্যান পেজ আছে, ABC-র ফ্যান পেজ আছে, সেখানেও চাইলে লেখা যেতে পারে। আর ইতিমধ্যে লিখে ফেলেছেন, কিন্তু তার আগে যেটা খুব নিয়ম মাফিক আমরা কয়েকদিন ধরে করে আসছি, কারণ প্রচুর গল্প পাঠানো হয় তো আমাদেরকে, কেউ কেউ আমাদের প্রচার করবার জন্যই গল্প পাঠায়, সম্প্রচার করবার জন্য স্ক্রিপ্ট তৈরি করে পাঠান, মানে একটু বড় সড় আকারে, যেগুলো আমরা সম্প্রচার করতে পারি। খুব চমৎকার চমৎকার গল্প আমরা শুনিয়েছি আমাদের লিসনারদের পাঠানো গল্প থেকে। আর অনেকের লেখা গল্প, ছোট গল্প, কোনটা হয়তো খুব ভয় ছিল, বা কোনটা খুব রহস্যের ছিল, কোনটা খুব মার্ডারের ছিল, সেটা আমরা পড়ে শুনিয়েছি। গত সপ্তাহে দুটো খুব চমৎকার বিদেশি গল্পে ছায়া অবলম্বনে একজন পাঠিয়েছিলেন বন্ধু, আর এই সপ্তাহে পাঠিয়েছেন একজন, সেটা অনিন্দ পড়ে শোনাচ্ছে। আমাদের হাতে কিছুটা সময় আছে, গল্পটা শুনে আমরা ছোট্ট একটা বিরতি, মাঝখানে ফিরে আসবো, মাঝখানে বিরতি নেব আমরা, কিন্তু গল্পটা শুনি যে বন্ধু পাঠিয়েছে, তার নামটা কি?
তার নাম আসাদ, সাতক্ষীরা থেকে পাঠিয়েছে। সে নিয়মিত আমাদের কুয়াশা শুনে, এবং ঘটনাটা সেই সাতক্ষীরারই,
সাতক্ষীরারই একটি সত্যি ঘটনা। সে হয়তো নামটা আমি একটু পাল্টে দিয়েছে, যেটা সে লিখে পাঠিয়েছে একটু হয়তো পরিবর্তন করে দিয়েছে, নামটা আসল নামটা প্রকাশ করতে চাইনি, তাহলে আমরা ঘটনাটা শুনি।
আচ্ছা, গ্রামের নাম সাতক্ষীরা, তবে ঘটনাটা ছিল আজ থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা,
তাহলে বেশ পিছনের ঘটনা।
এবং সাতক্ষীরার একটি গ্রাম রাড়িপাড়া, বর্তমান থানা পাটকেল ঘাটা, তবে আগে ছিল তালা থানার অন্তর্গত। সাতক্ষীরা জেলার মানে বেশ সুন্দর গোছানো একটি গ্রাম রাড়িপাড়া, পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ, অনেক সুন্দর এবং মনোরম একটা পরিবেশ ছিল পুরো গ্রামে, আসলে সেই জীবনানন্দের কবিতার মতো। অনেক আগে থেকে সেখানে হিন্দু মুসলমান সবাই
একসাথে
মানুষ বসবাস করত। এই গ্রামে একটা মুসলিম ছেলে আবু তালেব নাম, সে একটা বেশ মধুর একটা সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের এক হিন্দু মেয়ে, যার নাম রিনা বিট,
মানে হিন্দু সম্প্রদায়ের মেয়ের সঙ্গে তার একটা
ভালোবাসার সম্পর্ক হয়। আবু তালেবের বাবার নাম ছিল নজর আলী, তারা চার ভাই এক বোন, এর মধ্যে আবু তালেব ছিল সবার বড়, এবং রিনা বিটের বাবার নাম হচ্ছে তাহের নাথ বিট। তারা দু ভাই এক বোন এবং রিনা একমাত্র বোন, রিনা ছিল দ্বিতীয়। আবু তালেব পেশায় তেমন কিছু করত না, যদিও তার বাবা বেশ প্রভাবশালী এবং জমি জমা দেখাশোনা করা ছাড়া এছাড়া আবু তালেব কিছু করত না। এবং রিনার পরিবার এবং রিনা পরিবার পরিকল্পনা চাকরি করত।
আচ্ছা।
এবং এদের সম্পর্ক বেশ অনেকদিন চলছিল। বেশ কয়েক মাস যাবার পর এক সময় আবু তালেব রিনাকে নিয়ে ঠিক পালিয়ে কোর্ট
ম্যারেজ
লুকিয়ে গিয়ে বিয়ে করে এবং বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। বিষয়টা জানাজানি হওয়ার পর রিনার বাবা, দাদা, কাকা এবং গ্রামের অন্যান্য মানুষ যারা গ্রামের প্রভাবশালী ব্যক্তি আছেন তারা আবুল খায়ের সাহেবের বাড়িতে আসে, একজন প্রভাবশালী ব্যক্তি যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে। এখন মধ্যস্থতা তারা করতে চেয়েছিল এবং রিনাকে নিয়ে যেতে চেয়েছিল রিনার বাবা, কাকা এবং যারা এসেছিলেন, কিন্তু এক পর্যায়ে ওই অবস্থায় রিনা যেতে রাজি হয়নি। সে আবু তাহিরের সাথেই থেকে যায় এবং এইটা একটা অপমান বোধ কাজ করে রিনার পরিবারে এবং এই অপমান বোধের কারণে তাদের পরিবার পুরো ভারতে চলে যায়। এরপরে কিছুদিন বেশ সুখেই কাটছিল রিনা এবং আবু তাহিরের সাংসারিক জীবন, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয়নি। এক পর্যায়ে রিনার উপর আবু তাহিরের সেই ভয়ঙ্কর একটা কালো ছায়া রিনা দেখতে পায় আবু তাহিরের ভেতরে, মানে নির্যাতন শুরু করে আবু তাহির,
মানে রিনার উপর নির্যাতন শুরু করতে পারে। প্রথম থেকে ভালো ছিল, পরে
নির্যাতন শুরু করে।
মানে নির্যাতনের কারণটা কি কিছু লিখেছে? আচ্ছা আমরা শুনি,
এখন শুনি, আমি বলা যাচ্ছে না, দেখি কি থাকে আসলে।
হয়ে আছে শুনবার জন্য।
আচ্ছা, এর মধ্যে অবশ্য রিনার একটি কন্যা সন্তানের জন্ম হয়। আসল ঘটনাটা আসলে এখান থেকেই শুরু। কন্যা সন্তানটি জন্ম নেওয়ার তিন দিন পর বাচ্চা প্রসবের যে ঘর,
সেই
আতুল ঘর যেটাকে বলে, বাচ্চাটি উধাও হয়ে যায়। কেউ জানতে চায় না বাচ্চাটি কোথায় আছে, কেউ জানেও না আসলে। পরে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি খোঁজাখুঁজি করতে থাকে। এই অবস্থায় বাচ্চাটিকে কেউ ভাবছে তুলে নিয়ে গেছে, কেউ হয়তো বলছে জিনে আছড় পড়েছে, এরকম একটা কথা প্রচলিত হয়। এবং পরে গিয়ে কোথাও খুঁজে পায় না। পরে গ্রামের সবাই মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু একদিন পরে আসলে বাচ্চাটিকে পাওয়া গেছে। সেটা হচ্ছে বাড়ির পাশের একটি পুকুরে, ডোবা পুকুরের একটি কোনায় বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং অনেকে ধারণা করে যে এই কাজটা কার হতে পারে, জিনের হতে পারে। এই কারণে সবাই জিনের জন্য যেই লোকজ যে থেরাপি আছে, বিশেষ করে জিন তাড়াবার যে উপায়, তারা সব সেখানে প্রয়োগ করে, আর ওঝা টোঝা নিয়ে তারা এই কাজটি করে। কিন্তু আসলে রহস্যের জটটা খুলে না এবং কেউ জানেও না আসলে মারা গেল কিভাবে এই বাচ্চাটা। পরে বাচ্চাটিকে দাফন করা হয় এবং বাচ্চাটি এত সুন্দর ছিল যে এত সুন্দর শিশু আসলে ওই গ্রামে দ্বিতীয়টি ছিল না। এবং কবিরাজ থেকে সবাই আসে, আস্তে আস্তে বিষয়টা স্বাভাবিক হয়ে যায়। এরপরে আরো প্রায় দুই বছর কেটে যায় এবং রিনার আরেকটি কন্যা সন্তান হয়। এবং দুঃখজনক ঘটনা যে প্রথম ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটে, দ্বিতীয় বাচ্চাটিও জন্মের পরে সে দুদিনের মধ্যে উধাও। এবং পরবর্তীতে প্রতিবেশী সন্দেহ হওয়ার পর একদিন পরেই আবার পাওয়া যায় সেই একই জায়গায় প্রথম বাচ্চাটিকে, যেখানে পাওয়া গেছে পুকুরের এক কোনায়, ডোবা পুকুরের একটা কোনায় মৃত অবস্থায় পাওয়া যায়। এবং পরবর্তীতে পুলিশ আসে, কিন্তু পুলিশ আসলে কোনো এখান থেকে ক্লু নিতে পারে না। এ কারণে পরবর্তীতে আর মামলা হয়নি এবং মামলাটি আগায়নি। কিন্তু প্রতিবেশীদের মনে আসলে সন্দেহ থেকেই যায় যে আসলে দুটো শিশু একই পরিবারে, দুটি কন্যা শিশু হলো আবার মারা গেল, কিন্তু তারা এর কোনো উত্তর আসলে খুঁজে পায়নি। এবং অনেকে অনেক রকম ধারণা করছিল। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে পারিবারিক একটা গন্ডগোলের মাধ্যমে আসলে বিষয়টি পরিষ্কার হয় প্রতিবেশীদের কাছে। শিশুটির মৃত্যুর কারণ ছিল আসলে তার মা।
যেমন মানে আমি ঠিক বুঝতে পারি, মানে কি কন্যা সন্তান হওয়ার কারণে তাকে বেড়ে ফেলা হয়েছিল নাকি? আচ্ছা তুমি বলো।
মানে এখানে আসলে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে কি তার মাই আসলে পুকুরে ফেলে দিয়েছিল বাচ্চা দুটিকে।
মানে রিনা বিটি তার নিজের কন্যা সন্তানকে পুকুরে ফেলে মেরে ফেলেছে,
ফেলে দিয়েছিল। এবং কেন সেটা হচ্ছে কি, এটার কারণটা আরো অদ্ভুত, যে বাচ্চা দুটি ছিল মেয়ে শিশু এবং বড় হবার পর তাদের বিয়ে দেবার সময় হয়তো সবাই জেনে যাবে বাবা মা সম্পর্কের বিষয়টি। এই কারণে আবু তাহের এবং তার পরিবার রিনাকে নির্যাতন করে এবং বাচ্চাটিকে ফেলে মেরে ফেলবার জন্য মানে বেশ বল প্রয়োগ করে বা
মানে
চাপ প্রয়োগ করে।
তিনি যেভাবে লিখেছেন যে মূল কথা হচ্ছে আসলে হয়তো হতে পারে কন্যা সন্তান হবার কারণেই হয়তো বা মেরে ফেলা হয়েছে, পুত্র সন্তান হয়নি।
কিন্তু প্রতিবেশীরা এটা জানার পরেও তারা বলতে পারেনি, কারণ আবু তাহেরের বাবা গ্রামের প্রভাবশালী ব্যক্তি ছিলেন, এই ভয়ে তারা পারেনি। এবং প্রতিবেশীদের মনে এই ধারণাটা আরো স্পষ্ট হয় যে কয়েকদিন পরে, আসলে যে এরপরে আর বছরখানেক যাবার পর একটি ছেলে সন্তান হয় তাদের পরিবারে, এবং এই ছেলে সন্তানটি পুকুরে পড়ে মারা যায়নি বা কোন দুর্ঘটনা এখানে ঘটেনি,
তখন সেই ঘটনার পুনরাবৃত্তি আর
ঘটেনি এবং ছেলেটি বেঁচে থাকে এবং বড় হয়ে ওঠে। এভাবে আরো কয়েকটি বছর কেটে যায়, তাদের সংসারে সেই ছোটখাটো গন্ডগোল তো লেগেই থাকে। এর মধ্যেই রিনা, আবু তালেব এবং তার ভাইরা যে নির্যাতন করে রিনাকে, সেটা সহ্য করে যায় আসলে, কাউকে বলে না এবং এই কথা কেউ জানেও না। এবং অনেকদিন পর এটা সহ্য করতে না পারে রিনা বাড়ি থেকে কোথায় যেন চলে যায়, অনেক খোঁজাখুঁজির পরও রিনাকে পাওয়া গেল না। হঠাৎ করে একটি চিঠি এলো, তিনি কারাগারে আছেন। এখন প্রতিবেশীরা অবাক হয়েছে, হয়তো এই খুনের কোন দুটা কন্যা শিশু যে মারা গেছে এই কারণে হয়তো, কিন্তু পরে জানা যায় আসলে সে পাশের গ্রামে ছিল এবং পাশের গ্রামে সে তো আসলে আগন্তুক হিসেবে ছিল, এই কারণে গ্রামের লোকজন হয়তো ছেলে ধরা মনে করে তাকে পুলিশে দিয়ে দেয় এবং 2 বছরের জেল হয়। এভাবে 2 বছর জেল খাটার পরে রিনা আবার চলে আসে তার স্বামীর বাড়িতে, আবু তালেবের বাড়িতে। এবং বাংলাদেশে আসলে রিনার তেমন কোন আত্মীয় ছিল না, শুধু
তার বাবা মা সব পশ্চিমবঙ্গে চলে গিয়েছিল।
এবং যাই হোক, সে জেলখানা থেকে ফিরে আসার পরে আবু তালেব সেটা সহজেই মেনে নেয়, মেনে নিয়ে সংসার আবার শুরু করে তারা। এভাবে আবার বেশ সুখেই কাটছিল রিনার জীবন। এর মধ্যে আরেকটি ছেলে সন্তানের জন্ম হয় তাদের পরিবারে, এবং ছেলে সন্তানটি জন্ম নেবার 1 বছর পরে আবার শুরু হয় সেই অত্যাচার রিনার উপর, রিনার আবু তালেবের পরিবার এবং আবু তালেব সহ শুরু করে। এবং এই অত্যাচার সহ্য করতে না পেরে রিনা প্রায় তার যে চাচাতো বোন ছিল পাশের গ্রামে, তার চাচাতো বোনের কাছে চলে যেত, আবার হয়তো 2-3 দিন সেখানে থেকে আবার চলে আসতো, কারণ ওর চাচাতো বোনের বাসায় তো বেশি দিন থাকতে পারে না। এবং এখানে তার স্বামীর সংসার ছাড়া আসলে বাংলাদেশে তার কেউ নাই। এভাবে বেশ চলছিল বছর খানেক। এরপর ঘটল আরো একটা ঘটনা, 2 সন্তানকে নিয়ে হঠাৎ করে রিনা তার চাচাতো বোনের বাড়িতে চলে যায়। এবং চাচাতো বোনের বাড়িতে যেদিন চলে গিয়েছিল বাড়িতে সেদিন কেবল আবু তালেবই ছিল আসলে, এবং অন্যান্য ভাইয়ের বাড়ি আবু তালেবের বাড়ি থেকে একটু দূরে, এবং আবু তালেব বাড়িতে একাই, পুরো বাসা ফাঁকা, তার পুরো বাড়ি ফাঁকা, গ্রামের বাড়ি পুরো ফাঁকা বাড়ি, এবং দুটি আশেপাশে দুটি বাড়ি ছাড়া আসলে কোনো বাড়ি ছিল না। এভাবে সে নিজেই বাড়িতে ছিল এবং বাড়ির সামনে ছিল একটা পানের বরজ, সেটা চাষ আবু তালেব নিজেই করত। সেদিন ছিল মঙ্গলবার, আবু তালেব তার স্ত্রী বাড়িতে না থাকে, পাশের বাড়ি থেকে রাতে খেয়ে এসে তার নিজের বাড়িতে এসে ঘুমোচ্ছে। সকালবেলা যেটা দেখা গেল যে হঠাৎ করে আবু তালেবকে ঘরে পাওয়া গেল না, তাকে পাওয়া গেল যে পাশের যে পানির বরজ ছিল তার কোনায় একটি গাছের সাথে ফাঁসিতে, গলায় দড়ি দিয়ে সে ফাঁস নিয়েছে, দরজাও ছিল খোলা। এই অবস্থায় যে সবাই অবাক হচ্ছে যে কি ব্যাপার হঠাৎ করে এরকম, পরে গিয়ে পুলিশ এসে লাশ নামালো, ঘটনার তদন্ত করলো, এভাবে চলছে আসলে।
আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, আমার মনে খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা এসে গেছি গল্পের, তো ছোট্ট একটা বিরতি নিয়ে বন্ধুরা আমরা আবারও ফিরে আসছি কুয়াশায়। আমাদের এক শ্রোতা বন্ধুর পাঠানো গল্প আমরা পড়ে শোনাচ্ছি এখন, অনিন্দ পড়ে শোনাচ্ছে। আর তোমাদের আপনাদেরকে লিখে পাঠাবার জন্য আমরা মেসেজ পাঠাবার জন্য ঠিকানা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে যা কথা আছে সব লিখে পাঠিয়ে দিতে হবে 2221। আবার বলছি 2221 এই নম্বরে। শারমিন এবং অনিন্দ আছি কুয়াশায়, আসুন ছেলে। স্বাগত জানাচ্ছি কুয়াশায়, আমি শারমিন
আর আমি অনিন্দ।
আমরা একটা আমাদের এক বন্ধুর পাঠানো গল্প শুনছিলাম, খুবই ইন্টারেস্টিং একটি গল্প, সাতক্ষীরা থেকে লিখে পাঠিয়েছে, নামটা
আসাদ।
আসাদের পাঠানো গল্প শুনছিলাম আমরা, বেশ একটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা দেখলাম যে আবু তাহের রিনার স্বামী এবং দুজন দুই সম্প্রদায় ছিলেন, একজন হিন্দু সম্প্রদায় একজন মুসলিম সম্প্রদায়, এবং বিয়ের পর রিনার বাবা মা চলে যায়। আমি যতটুকু শুনেছি ভারতে, আমি কিন্তু গল্পটা শুনিনি, তোমার কাছ থেকে শুনছি এখন। তো তারপর পর তার দুটো কন্যা সন্তান জন্ম দেয় এবং দুটো কন্যা সন্তানকেই রিনা নিজ হাতেই খুন করে, এবং এক পর্যায়ে তাকে জেলও খাটতে হয়। জেল থেকে বেরিয়ে এসে আবার স্বামীর কাছে ফিরে আসে এবং তার স্বামী তাকে প্রচুর নির্যাতন করতো বিয়ের পরে, সেটা জানা গেছে। এবং তারপরও কিন্তু একটা তার পুত্র সন্তান হয়, এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং আমরা শেষ পর্যন্ত দেখতে পাই, দুটো পুত্র সন্তান হয়। হ্যাঁ, যে তাকে নির্যাতন করা হয় একদিন সে বাড়ির বাইরে রাগ করে চলে যায়,
বোধহয়
চাচাতো বোনের বাড়িতে, কিন্তু তার যেহেতু বাংলাদেশে কেউ ছিল না সেরকম, তার উপায়ও ছিল না। এবং সেদিন রাতে আবু তাহের একা ছিল বাড়িতে, এবং সকালবেলা প্রতিবেশীরা তার ঝুলন্ত লাশ দেখতে পায় গাছের সঙ্গে। তারপর কি হলো বলো?
তারপর তো পুলিশ আসলো, পরিদর্শন করলো ঘটনাস্থল এবং লাশ নামিয়ে সেটা ময়না তদন্তের জন্য পাঠালো। ময়না তদন্তের রিপোর্টে আসলে যেটা আসলো সেটা তাতে দেখা গেল যে আবু তালেবকে প্রথমে হত্যা করা হয়, তারপরে তাকে গাছে ছোলানো হয়, এবং তাকে হত্যা করা হয়েছে প্রথমে তার গলায় আঘাত করে গলার হাড়টা ভেঙে দেয়া হয়, এরপরে তার শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। এই রিপোর্ট প্রকাশিত হবার পর অনেকে সন্দেহ করেছিল আবু তালেবের স্ত্রীকে, কিন্তু আবু তালেবের স্ত্রী নিজেই আসলে বাদী হয়ে তার তিন ভাইকে আসামি করে থানায় মামলা দেয়। কারণ হচ্ছে ঘটনা, আবু তালেব যেদিন মারা যায়,
আবু তালেবের তিন ভাইকে,
তিন ভাইকে মানে আসামি করে মামলা দেয় থানায়। কারণ হচ্ছে ঘটনা যেদিন ঘটে, আবু তালেব যেদিন মারা যায় তার দু তিন দিন আগে ভাইদের সাথে আসলে জমি জমা নিয়ে, জমি জমা ভাগ বাটোয়ারা বেচা কেনা এগুলো নিয়ে আসলে একটা ঝগড়া হয়। এখন সেক্ষেত্রে মামলার ভয়ে তিন ভাই এখন পলাতক, পুলিশ তাদের খুঁজছে। আবু তালেবের স্ত্রী মামলাটা চালানোর সুযোগ চালাতে হবে, টাকা পয়সা লাগবে, এই কারণে কিছু জমিও বিক্রি করে দেয় এবং ব্যাংকে আবু তালেবের রাখা সব টাকাও তুলে নেয় এবং ছেলেকে নিয়ে সে পালিয়ে যায়। রিনা পালিয়ে যাবার কারণ জানা যায়নি আসলে, অনেকে ভেবেছিল হয়তো ভাইরা তাকে হুমকি দিচ্ছে এরকম কিছু, আবার অনেকে ভাবছিল যে আবু তালেবকে হয়তো সেই খুন করেছে, রিনাই খুন করেছে, কিন্তু সেটা আসলে ধোপে টিকে না। কারণ হচ্ছে যেদিন আবু তালেব মারা যায় সেদিন কিন্তু রিনা তার চাচাতো বোনের বাড়িতেও ছিল না। যাক, সত্য ঘটনাটা আসলে প্রকাশ করলো, পুরো বিষয়টা আসলে প্রকাশ করলো আরো কয়েকদিন পরে। আবু তালেবের হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল পাশের বাড়ির এক মহিলা, সে জানালা দিয়ে আসলে পুরো ঘটনাটা দেখেছে, কিন্তু ভয় আসলে মুখ খুলতে পারেনি। এখানে রিনা, রিনার সাথে আরো কেউ ছিল, ভাইরা ছিল, সব মিলে আসলে কে খুন করেছে একমাত্র ওই মহিলাটাই জানে। আসল ঘটনাটা সে যখন বলেছিল তখন আসলে রিনা ততদিনে তার দুই ছেলেকে নিয়ে পালিয়ে যায়। সেদিন আসলে কি দেখেছিল ওই মহিলা,
সেদিন কি দেখেছিল
বর্ণনা ছিল যে রিনা আসলে বেশ রাতে, গভীর রাতে কয়েকজন যুবককে নিয়ে আবু তালেবের বাড়িতে আসে,
আবার ফিরে আসে
এবং রিনা একা দুই ছেলেকে নিয়ে চাচাতো বোনের বাড়িতে গিয়েছিল, কিন্তু রাতে আসে আসলে কিছু যুবককে নিয়ে সে একা ফিরে আসে ওই বাড়িতে, এবং দরজা নক করার সাথে সাথে রিনার কণ্ঠস্বর শুনে আবু তালেব জেগে ওঠে এবং গেটটা খুলে দেয়। গেট খুলে দেওয়ার সাথে সাথে তার মুখটা চেপে ধরে ঘরের বাইরে নিয়ে আসে, যুবকেরা তাকে ধরে নিয়ে আসে এবং এই সময় রিনার ঘরের দরজাটা বন্ধ করে দেয় যেন সবাই বুঝে যে সে ঘরে ঘুমোচ্ছে। এরপরে তাকে পানির বরজে আড়ালে নিয়ে যায়। এরপরে কিছু দেখতে পারেনি মহিলা, পরে সে অনুমান করে নিচ্ছিল যে সে শুধু আউ কিছু শব্দ শুনছিল, আসলে গোঙানোর শব্দ শুনছিল, এবং হত্যাকারীরা পরে আবু তালেবকে মেরে বাড়ির পিছনের দিক দিয়ে চলে যায়। সেদিন আবু তালেবের লাশ যেভাবে ঝুলতে দেখা যায় তাতে আরো একটি সন্দেহ চোখে পড়ে যে এইভাবে ঝুলে আসলে একজন মানুষ মরবার কথা না, কারণ তার পা অনেকটি মাটিতে ছিল,
তারপরে বেশ উঁচুতে তাকে বাঁধা হয়নি, পা অনেক নিচে ছিল।
আসলে কেন রিনা তাহলে এই কাজটা করলো
সেটাই প্রশ্ন, রিনা কেন আবু তালেবকে খুন করে যাবে?
আসলে রিনা আবু তালেবের উপর পুরনো অনেকগুলো রাগ জমেছিল, কারণ আবু তালেব নিয়মিত নির্যাতন করত, মানে একদম।
এবং আরেকটা বিষয় মনে হয় যে তার কন্যা সন্তানদেরকে খুন করতেও তো সে তাকে বাধ্য করেছে,
সেটাই আসলে পরে বলেছে যে গল্প পাঠিয়েছেন, উনি বলছে যে দুজন কন্যা সন্তানকে মারতে কিন্তু বাধ্য করেছিল আবু তালেবই, এবং ভাই ভাই ঝগড়াটা সুযোগ নিয়ে আসলে পুরো কাজটা পরে রিনা করে। এবং খোঁজ নিয়ে দেখা যায় যে সেদিন সে যে আত্মীয়র বাড়িতে ছিল, সে চাচাতো বোনের বাড়িতে আসলে রিনার, সে ভারত থেকে রিনার মা বাবা ভাই এর নিয়মিত যাতায়াত ছিল। এখন এটা কি আসলে বাবা মা ভাইদের আসলে সাজানো একটা নাটক, নাকি রিনা নিজেই করেছে এটা এখন পর্যন্ত জানা যায়নি এবং রিনাকেও হদিস পাওয়া যায়নি। এবং মামলাটা যেহেতু রিনা করেছিল বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে এবং রিনাও চলে যায়, সেখানে মামলাটারও আর কোনো গতি হয়নি,
মামলাটা বন্ধ হয়ে যায়।
হ্যাঁ, মামলাটি বন্ধ হয়ে যায় এবং পুরো ঘটনাটা আসলে ঘটেছিল আজ থেকে 15-16 বছর আগে।
খুবই ইন্টারেস্টিং গল্প আসাদ সাতক্ষীরা থেকে পাঠিয়েছেন, আমাদের বন্ধু অনেক ধন্যবাদ। এরকম আরো যারা অনেক বন্ধু পাঠান আমাদের গল্প, আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে বন্ধুদের পাঠানো গল্প পড়ে শোনাচ্ছি আমাদের মূল গল্প শুরু হবার আগে। তো জানিয়ে দিচ্ছি আরো যারা আমাদেরকে গল্প পাঠাতে চান কুয়াশায়, হতে পারে আমরা পড়ে শোনাবো যদি ছোট হয়, যদি আপনারা চান যে আমরা এটাকে সম্প্রচার করি যেভাবে আমরা কুয়াশায় খুব চমৎকার ভাবে অভিনয়ের মাধ্যমে আমরা পুরো ঘটনাটাকে সাজিয়ে আপনাদের কাছে তুলে ধরি সেভাবে, তাহলে একটু বড় সড় আকারে পাঠাতে হবে। যেটা করতে হবে যে কোনো সত্য ঘটনা হতে পারে, যদি কোনো সত্য খুনের ঘটনা হয় তাহলে অবশ্যই সেটা মামলা চলছে এরকম কোনো ঘটনা পাঠালে হবে না, মামলা নিষ্পত্তি হয়ে গেছে এরকম কোনো ঘটনা হতে পারে,
রাজনৈতিক কোনো বিষয় থাকা যাবে
না। হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক কোনো বিষয় থাকা যাবে না। আর যেটা হচ্ছে অন্য কোনো গল্প, নিজের লেখা পাঠানো গল্প, সেটা হতে পারে কোনো ফিকশন হতে পারে, রহস্যময় গল্প হতে পারে, খুনের গল্প হতে পারে, ভৌতিক কিছু হতে পারে, আদিভৌতিকও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো ইমেল অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি, কুয়াশা FM8920@gmail.com। আর লিখে পোস্ট করে যদি পাঠাতে চান তাহলে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে ABC রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। তো আমাদের আরো অল্প সামান্য কিছু সময় আছে রাত 12টা খবরে যাবার আগে, তার আগে বেশ কিছু বন্ধু আমাদের SMS পাঠিয়েছে।
তার আগে শারমিন, তার আগে একজন লিখে পাঠিয়েছে নবীন রহমান, উনি লিখেছেন, আপু আজকের কুয়াশাটা কি বেশি ভয়ের? আমার বয়স 16, আজকে কি আমি শুনতে পারবো?
আমি হ্যাঁ শুনতে পারবে, আমি যদি তুমি ওরকম খুব ভয় না পাও বা তোমার পরিবার যদি তোমাকে অনুমতি দেয় এবং তোমার যদি পরীক্ষা না থাকে অবশ্যই শুনতে পাবে। জেরিন নামে একজন লিখে পাঠিয়েছে, তার হার্টের অসুখ আছে কিন্তু সে কুয়াশা সবসময় নিয়মিত শুনে, তার হার্ট কখনো কিছু হয় না। তাহলে আমার হার্ট কিসের তৈরি? সে লিখে পাঠিয়েছে আমাকে, তোমার হার্ট বোধহয় মেটালের তৈরি। তবে একটা জিনিস মনে রাখায়, মানুষের হৃদয় বা হার্ট কিন্তু ভেরি আনপ্রেডিক্টেবল, কখন কি হয় কেউ বলতে পারে না। সুতরাং সাবধান, এবং আরেকবার সাবধান করে দিচ্ছি, যাদের বয়স 18-র নিচে, যারা একটু বেশি ভয় পায় বা যারা শারীরিকভাবে অসুস্থ বা যাদের চিত্ত দুর্বল, মন একটু দুর্বল, অথবা যাদের বয়স্ক ব্যক্তি রয়েছেন বা যাদের হার্টের অসুখ বা হৃদরোগ রয়েছে, যেহেতু আমি হৃদয়ের কথা বলি শনিবার তাই আমার হৃদয়ে চলে আসে বেশি, হার্টের অসুখ আছে তারা অবশ্যই শুনবেন না কুয়াশা, এবং ছোট বাচ্চা তো একেবারেই নয়। আর আমার মনে হয় আমরা বোধহয় বেশ কিছু কয়েক আর 2 মিনিট মতন আছে, তারপরে আমরা খবরে চলে যাবো। তাসনুবা লিখেছে ধন্যবাদ, তামিম ও নাজমুল নারায়ণগঞ্জ থেকে লিখেছে ধন্যবাদ, ঈশা গাজীপুর থেকে লিখেছে কুয়াশা চরম, সবচেয়ে বেশি ভয় লাগে। আচ্ছা, আর লিখেছে আপু সব ভালো, কি কষ্ট আমি বুঝলাম না এটা। আচ্ছা, শিহাব লিখেছে আমি আজ ফার্স্ট শুনছি, তুমি শোনো তারপর আর কোনোদিন বলতে হবে না যে আমি কুয়াশা শুনতে পাই না, মানে তুমি আজকেই হুকড হয়ে যাবে কুয়াশার সঙ্গে। সুমি অনেক ধন্যবাদ, কালীগঞ্জ থেকে তুমি যেটা লিখে পাঠিয়েছো আমি অত্যন্ত খুশি হয়েছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। হাই শর্মিন আপা, কেমন আছো? আমি তোমার নতুন বন্ধু, বন্ধু কুয়াশা শুনতে আমার খুব ভালো লাগে, তুমি আমার SMS পড়ো না কেন? আমি প্রত্যেকের SMS পড়ি কুয়াশায়, গল্পের আগে যদি সময় পাই, মূল গল্পের সময় আমরা কোনো SMS পড়ি না, ফিরে এসে আমরা আবার পড়ি। আচ্ছা, কুয়াশা আমার এত ভালো লাগে কেন? সারদাগঞ্জ থেকে লিখে পাঠিয়েছে রিপন, কারণ কুয়াশা ভালো লাগার মতো একটি আয়োজন তাই। আর মেহেদী হাসান সন্দীপ থেকে লিখেছে ধন্যবাদ, অমি মোহাম্মদপুর থেকে লিখেছে আমার আগের SMS গুলো পড়েননি আপু, আগে SMS তো পড়াই শুরু করিনি, আমি এখনই শুরু করলাম। ধ্রুব লিখেছে উত্তরা থেকে, আমি কুয়াশার নিয়মিত লিসনার বাট আমার মেসেজটা একবারও পড়া হয়নি, কারোর SMS পড়া হয়নি, এই যে এখন মাত্র শুরু করলাম পড়া তাই পড়ে দিচ্ছি। আর শারমিন আপু, হাউ আর ইউ, আই এম ইউর নিউ ফ্রেন্ড জুনায়েত, আমি সবসময় কুয়াশা শুনি, আর কুয়াশা কিরকম হবে সেটা তো জানতে গেলে থাকতে হবে সঙ্গে, আর অনেক ধন্যবাদ কুয়াশার সঙ্গে থাকবার জন্য, আই লাভ কুয়াশা, মৃধা লিখেছে। আর হ্যালো, আমি তোমার নতুন বন্ধু মোহাম্মদ আতিকুল ইসলাম ধোলাইপাড় থেকে, স্বাগত নতুন বন্ধু কুয়াশায়। আপু আমি লাস্ট কাহিনীটা শুনতে পারিনি, একটু রিপিট করবে, দিয়া রায়ের বাংলা। লাস্ট কাহিনী শুনতে গেলে তোমাকে আমাদের ABC রেডিও BD.FM এ লগ ইন করে সেখানে যে আর্কাইভ আছে সেখান থেকে কুয়াশা ডাউনলোড করে শুনতে হবে। আর সাজাত গাজীপুর থেকে লিখেছে, ডিয়ার শারমিন আপু, অনিন্দ ভাই কেমন আছেন? ভালো আছি আমরা। হ্যাঁ, আমি আপনাদের নতুন বন্ধু, প্লিজ রিসিভ মি। আচ্ছা, বাকিটা কি লিখেছো আমি ইংরেজিতে বুঝতে পারছি না। কুয়াশা বেস্ট প্রোগ্রাম তাই লিখেছে, অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, যারা কুয়াশা সম্পর্কে আরো কিছু লিখতে চাও লিখতে পারো আমাদেরকে, যে কোনো মোবাইল থেকে প্রথমে মেসেজ অপশনে এবিসি লিখতে হবে, তোমার কথা লিখে বা আপনার কথা লিখে পাঠিয়ে দিতে হবে 2221-এ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে 12টার পর ফিরে আসছি কুয়াশার মূল গল্প নিয়ে। সঙ্গে আছি শারমিন
আর আমি অনিন্দু,
আর শুনছেন এবিসি রেডিও FM 90.2, যেখানে চলছে রহস্যের আয়োজন কুয়াশা। চলছি কুয়াশা এবিসি রেডিও FM 90.2, সঙ্গে আছি আমি শারমিন
আর আমি অনিন্দ,
এবং আমরা একটা খুব চমৎকার গল্প শুনেছি কিছুক্ষণ আগে। খবরের আগে আমাদের এক বন্ধু সাতক্ষীরা থেকে লিখে পাঠিয়েছেন, বেশ একটা আমার খুব ভালো লেগেছে গল্পটা অনিন্দ, এবং বেশ SMS কয়েকটা SMS পড়ছিলাম। এবং আমাদের নিয়মিত কিন্তু আমাদের যে কুয়াশা যে আমাদের ইমেল অ্যাড্রেস আছে সেখানে গল্প আসতে থাকে, পোস্টে আসতে থাকে গল্প। তো আরেকটা গল্প আছে, একটা ছোট্ট বন্ধু, সে নিয়মিত শ্রোতা, অসুবিধা তাকে জানানো হয়নি কিন্তু সে হয়তো ঠিকই শুনবে। আর তার নাম হচ্ছে, সে খুব চমৎকার করে লিখেছে, রহস্য সাহিত্যিক লামিয়া একটা রাখি, ষষ্ঠ শ্রেণী, মাস্টার কিন্ডার গার্ডেন, টঙ্গী, গাজীপুর থেকে লিখেছে। আচ্ছা, কুয়াশা কিন্তু বেশ ছোট, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীরও বন্ধু বান্ধব আছে, তারা কেউ আমাকে ইনভিটেশনও পাঠিয়েছে, তাদের স্কুলের দেয়াল পত্রিকা মানে লাগানো হচ্ছে সে উপলক্ষে যেন আমি ভিজিট করে আসি স্কুলে। তো অবশ্যই স্কুলের শিক্ষকের একটা অনুমতি দরকার, তো সেই ক্ষেত্রে আমি নিশ্চয় যাবো, সেরকম হলে এই স্কুল না অন্য স্কুলের। তো আমার মনে হয় অনিন্দ, আমাদের হাতে কিছুটা সময় আছে, তুমি কি পারবে চট করে গল্পটা আমাদের কি একটু শোনাতে? আমার মনে হয় এই গল্পটা শুনে বেচারি এত কষ্ট করে লিখেছে এবং কত হয়তোবা বকাও খেতে হয়েছে পড়াশোনা ফাঁকি দিয়ে। কিন্তু আমি একটা কথা সবাইকে বলছি, পড়াশোনা ফাঁকি দিয়ে রাত জেগে কুয়াশা শুনবার কোনো দরকার নেই। যখন অবসর থাকবে, যখন পড়ার সময় থাকবে না, খেলবার সময় থাকবে, তখন ডাউনলোড করে, তোমরা নিশ্চয়ই ইন্টারনেট ইউজ করা শিখে গেছো ইতিমধ্যে, বা করো, বা বাড়িতে বড় কাউকে বলবে তোমাদেরকে ডাউনলোড করে কুয়াশার যেটা তোমাদের শোনার মতো সেটা শুনিয়ে দেবে। তবে সব কুয়াশা কিন্তু তোমাদের জন্য না, এটা অবশ্যই বুঝতে হবে। সেটা সেই ক্ষেত্রে তোমাদের অভিভাবকের অনুমতি লাগবে, আমি বারবার বলছি এবং আবার বলছি, যাদের হার্টের সমস্যা আছে, যাদের বেশি বয়স হয়ে গেছে বা চিত্ত একটু দুর্বল বা একটুতেই ভয় পায় বা টেনশন কাজ করে, এবং একেবারে ছোট্ট শিশু, তারা অবশ্যই এই আয়োজন শুনবে না। তো ঠিক আছে অনিন্দ, আমরা চট করে গল্পটা শুনে আসি, এবং তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি যে এরকম আগ্রহী বন্ধুরা যারা নিয়মিত আমাদেরকে লিখতে চাইছেন বা চাইছো এই মুহূর্তে, যারা শুনছো কুয়াশা, কুয়াশা গল্প পাঠাতে চাও বা পাঠাতে চান সম্প্রচার করবার জন্য, বা আমরা যদি গল্প পড়ে শোনাই সেজন্যই, যেটা করতে হবে আমাদেরকে, পাঠাতে হবে কুয়াশা FM8920@gmail.com এই ঠিকানা, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর এবিসি রেডিওর যে ঠিকানা আছে সেখানে পোস্টেও পাঠানো যেতে পারে, নিজে এসেও দিয়ে গেলে কোনো অসুবিধা নেই। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। তো ঠিক আছে, আমরা গল্পে যাচ্ছি, তারপর ফিরে এসে বেশি সময় না ছোট্ট একটা গল্প শুনে আসি আমরা।
ক্লাস সিক্স এর আঁকি পাঠিয়েছে, মানে সে কি কতটুকু ভালো লিখেছে না লিখেছে সেটা বড় কথা না, তার প্রচেষ্টাটাই আসলে বড় কথা। গল্পের নায়কের নাম হচ্ছে মাজেদ, এবং মাজেদ কয়েকদিন হলো বিয়ে করেছে। মাজেদের মানে তার ওয়াইফের নাম আসলে মাহিনুর, মাজেদ ভালোবেসে তাকে মাহি নামে ডাকে। মাজেদ আর মাহি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাদের পালিয়ে আসবার কারণ ছিল তাদের দুই পরিবারে বড় ধরনের একটা শত্রুতা ছিল, এবং দুই পরিবারই আসলে খুব প্রভাবশালী ছিল, এবং তাদের শত্রুতা
ক্যাপুলেট এবং মন্টেগু, রোমিও জুলিয়েটের কথা বলেছে, যাই হোক প্রথম পড়তে থাকে,
যাই হোক, এবং শত্রুতা আসলে জমি জমা নিয়েই। মাজেদের দাদা এবং মাহির দাদা, মাজেদের ওয়াইফ মাহি, তার দাদা খুব ভালো বন্ধু ছিল, এবং পরে মাহির দাদা একটি জমি কেনে, এবং পরবর্তীতে দেখা যায় সেই জমির জন্য মাজেদের দাদা মাহির দাদাকে খুন করে, এবং মাহির পরিবার থেকে জমিটি পরে কিনে নেয় কৌশলে। এরপর যে কোনো ভাবে হোক মাজেদের দাদাও কারো একজনের হাতে খুন হয়। এই খুনের রহস্যটা যদিও, মাজেদের দাদা কিভাবে খুন হয়েছে এটা যদিও এখন পর্যন্ত জানা যায়নি, এ কারণে মাজেদের বাবা মা এবং মাহির বাবা মা কখনই রাজি ছিল না তাদের এই বিয়েতে। তাই মাহি এবং মাজেদ পালিয়ে বিয়ে করে, এবং ওরা পালিয়ে বিয়ে করার সময় সাহায্য নিয়েছিল মাজেদের এক বন্ধু মালিকের। মাজেদের সাথে মালিকের ভাবটা সেই স্কুল থেকেই, স্কুল জীবন থেকেই। আসলে গল্পটা শুরু হচ্ছে এখন থেকে, তারা বিয়ে করার পরে আসলে কি ঘটলো। বিয়ে করে ওদের বাসা নতুন বাসা নেয়, বাসায় যদিও কোনো আসবাবপত্র ছিল না কিন্তু একটি ফোন ছিল যোগাযোগ করবার জন্য। যাই হোক, ফোনের বিষয়ে কথা হচ্ছিল, মাহি বলছিল যে কি একটা অজানা নাম্বার থেকে তার কাছে ফোন আসে, মাজেদ এটা বিশ্বাস করেনি। তারপরে বলল যে না আসলে ফোন নিয়মিতই আসছে এবং নাম্বারটা হচ্ছে 1903। পরবর্তীতে এই নাম্বারের মানেটা কি আসলে সেটা দেখা বোঝা যায়নি আসলে। এভাবে করে ফোন আসছিল এবং ফোন করেও আসলে সেই জায়গায় পাওয়া যাচ্ছিল না। এবং অনেক ঘাটাঘাটির পর বিষয়টা পরিষ্কার হয়, অনেক ভাবনার পরে বিষয়টি পরিষ্কার হয়। এবং পরিষ্কারটা হয় এইভাবে যে পরে মাহিকে মাজেদ বুঝিয়ে দেয় যে 1903 এটার মানে হচ্ছে কি 1 সেপ্টেম্বর মাস 2003। ঘটনাটা সম্ভবত সেপ্টেম্বরের 1 তারিখের আগের ঘটনা, তারা ফোনটা পেয়েছিল। যাই হোক, পরবর্তীতে দেখে যে আসলে 1 তারিখ আসতে খুব বেশি দেরি নেই, মানে 1 তারিখের আগে আগস্টের 30 তারিখের ঘটনা। তারা কথা বলছিল যে আগামীকাল কি তো 1 তারিখ, মাহি বলছিল, এবং মাজেদ বলছিল ঠিক আছে দেখা যাক 1 তারিখে আসলে কি ঘটে। তারা অপেক্ষা করছিল এবং খুব ভোরবেলায় হঠাৎ করে মাজেদের বাসায় হঠাৎ করে সেই বন্ধু মালিক চলে আসলো এবং মালিক বলে যে দোস্ত যে আমার সাথে এখনই যেতে হবে, তোকে একটা বিপদে পড়েছে। পরে মালিক মাজেদকে নিয়ে চলে যায়। এবার পরে মাহিকেও বলে যেতে পারে না, মাহি বলছিল যে যাচ্ছ আমাকে জানিয়ে যেও, কিন্তু মাহিকে সে জানিয়ে যেতে পারে না যে কেন সে যাচ্ছে, এবং বলে যে কোনো প্রয়োজন হলে বা দেরি হলে সে ফোনে জানাবে। এইভাবে করে তারা চলে আসছিল। হঠাৎ করে মাজেদ আর মালিক কথা বলতে বলতে আসছে, তখন আসলে তাদের কথাটা বলাটা জরুরি। যেমন মালিক হঠাৎ করে বলে বসে দোস্ত তুই মাহিকে তালাক দে। এখন অবাক হয়ে যায় বন্ধু হঠাৎ করে তার স্ত্রীকে তালাক দিতে বলছে। তখন মাজেদ বলে কি বলছিস তুই কি পাগল হয়েছিস? পরে মালিক উত্তর দেয় যে না দোস্ত পাগল হয়নি, আমি মালিককে মাহিকে আসলে ভালোবাসি। তখন পুরো অবাক হয়ে যায় মাজেদ, বলে হ্যাঁ আমি মাহির জন্য সব করতে পারি। পরে মাজেদ বলে কি করতে পারিস তুই? পরে মালিক উত্তর দেয় যে আমি খুনও করতে পারি। বলে যে খুন কাকে? বলে তোকে আমি খুন করব। ঠিক এই সময় আসলে রাস্তার মোড়ে চলে আসে এবং 3 জন লোক এসে মাজেদকে ধরে ফেলে এবং মাজেদকে পরবর্তীতে খুন করে। এর মধ্যে বিকেল গড়িয়ে যাচ্ছে, মাহি খুব চিন্তিত যে মাজেদ এখনো বাসায় ফিরছে না। এমন সময় দরজায় নক, মাহি দৌড়ে গিয়ে দরজা খুলে ভেবেছে মাজেদ হয়তো এসেছে। পরে গিয়ে দেখে যে আসলে মালিক ভাই, মানে ভাই ডাকতো মালিকই এসেছে। এবং মালিক এসে বলছে যে যখন আসে তখন মাহি জিজ্ঞেস করছে যে মাজেদ কোথায়। পরে সে সরাসরি উত্তর দেয় যে মাজেদ মারা গেছে। পুরো সে আকাশ থেকে পড়ে খুব আশ্চর্য, বলে যে কিভাবে কি হয়েছে? পরে বলে যে আমি খুন করেছি। তখন মাহি খুবই অবাক হয়, বলে হ্যাঁ শুধু তোমাকে পাবার জন্য আমি মালিক মাজেদকে খুন করেছি। এই অবস্থায় পরে গিয়ে জোর করে মালিক মাহিকে তুলে নিয়ে যায় এবং জোর করে বিয়েও করে। সবাই আসলে এটাই জানতে পারে যে মালিক হয়তো কিছু হয়েছে, মালিক খুন করেছে, পরে মাহিকে তুলে নিয়ে যায়। কিন্তু রহস্যটা আসলে এখানে ছিল না, কি কারণে আসলে খুন হয়। পরবর্তীতে জানা যায় যে মাজেদ খুব সহজ সরল একটা ছেলে ছিল কিন্তু মাহি ছিল খুব চালাক। এই কারণে মাজেদ বিষয়টি আসলে জানতো না, মাহি এবং মালিক মানে মাজেদের বন্ধু যে মাহি এবং মালিক একদিন বুদ্ধি করে যে মাজেদকে সাথে মাহি ভালোবাসার অভিনয় করবে এবং এইভাবে করে তারা বুদ্ধি করে এবং পরবর্তীতে মাজেদকে মেরে ফেলে। ঘটনাটা এরকম ছিল যে মাহির সাথে সে কথাবার্তা বলছে মালিক যে মাজেদকে মারার জন্য সব লোক রেডি। মাহি তখন বলছে যে তাহলে আমার দাদার মৃত্যুর প্রতিশোধ তাহলে নেওয়া যাবে এখন, মানে মাহির দাদাকে যে মাজেদের দাদা মেরে ফেলেছিল ওটা প্রতিশোধ নিতে পারবে। পরে গিয়ে জোর এবং পরে গল্পটা আরো সুন্দর করে সাজাতে যায় মাহি এবং সে বলে যে তাহলে বাসায় এসে আমাকে তুলে নিয়ে যেও, তাহলে কেউ আসলে সন্দেহ করবে না। এভাবে করে তারা দুজনে বুদ্ধি করে। এখন বিষয় হচ্ছে এই কথাগুলো আসলে শুনে ফেলে পাশের বাড়ির একটা ছেলে, ছোট ছেলে, এবং তার ছোট ওই ছোট ছেলেটার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে সে গোয়েন্দা হবে, সে এভাবে করে অনেক কিছু খোঁজার চেষ্টা করে, এবং এই কারণে
কৌতূহলী
বিষয় ছিল
বেশ পাকা বোঝা যাচ্ছে। লিখে পাঠিয়েছেন তার বয়সের তুলনায় একটু বেশি লিখে ফেলেছে, সেটা পরে বলছি আমি।
যাই হোক, ওই ছেলেটার সাথে এই কারণে সে অনেক কিছু খুঁজত, খুঁজে পুলিশকে ইনফর্ম করত, পুলিশ এসে দেখতো আসলে কিছুই নাই, কারণ পুলিশও তাকে চেনে যে ছেলেটা আসলে অতি কৌতূহলী। পরবর্তীতে সে আবার চলে যায় এবং এই ফাঁকে সে রেকর্ড করে নেয় মাহি এবং মালিকের কথাগুলো, রেকর্ড করে পুলিশের কাছে যায়, এবং পুলিশ প্রথমে বিশ্বাস করে না যে আবার কোন চুরির ঘটনা নিয়ে এসছে কিনা। পরে মাঝে পরে গিয়ে ওই বাচ্চা ছেলেটা বলে যে না, এটা একটা খুনের ঘটনা, এবং পরবর্তীতে সে যে রেকর্ড করেছিল লুকিয়ে সে রেকর্ডটা শোনায়, এবং পরবর্তীতে পুলিশ আসে, এসে মাহিকে জেরা করে, এবং মাহিকে যখন ভয় দেখানো হয় যে সত্যি কথা না বললে তাকে ফাঁসিতে দেয়া হবে, তখন মাহি সব সত্যি কথা বলে দেয়, এবং পরবর্তীতে ওই ছোট্ট ছেলেটার কারণেই আসলে পুরো ঘটনাটা উন্মোচিত হয়।
যাই হোক, লিখেছে ভালো আঁকি, বেশ কিন্তু বেশ বড়দের কাহিনী লিখে ফেলেছে তুমি, তোমার ষষ্ঠ শ্রেণীর তুলনায় গল্পটা একটু বেশ বড়ই। আশা করবো এর আগে আমাদের ছোট্ট বন্ধু তাসনুবা, সে খুব চমৎকার একটা গল্প লিখে পাঠিয়েছিল, তোমার বয়স উপযোগী যেটা তোমার মাথায় থাকা উচিত, বা তোমার যেটা যেরকম চিন্তা করা উচিত, তুমি যেটা নিয়ে ভয় পাও সেরকম কিছুই তোমার লিখে পাঠানো উচিত। তুমি ক্লাস সিক্সে পড়ো, ক্লাস সিক্সের তুলনায় গল্পটা একটু বেশি বড়দের হয়ে গেছে আমার মনে হয়, যদিও গল্পের রহস্য আছে বা তুমি একটা কাহিনী জানিয়েছ, অনেক ধন্যবাদ তোমাকে। তো পরবর্তীতে আমরা বাছাই করে তুমি আরো একটি গল্প পাঠিয়েছিলে, আমার মনে হয় সেটা পড়লেই বোধহয় ভালো হতো, আমি আসলে এত শর্ট টাইমের মধ্যে পাঠিয়েছি আমি আসলে বুঝতে পারিনি। তো আমরা কিন্তু বাছাই করে গল্প শোনাবার পর থেকে তো আমি আর কথা বলছি না অনিন্দ, আমার মনে হয় আমরা মূল গল্পে চলে যাই। তো যাবার আগে জানিয়ে দিচ্ছি বন্ধুদেরকে যে ঠিকানায় আমাদেরকে মেসেজ পাঠাতে হবে, সেটা হচ্ছে তোমাদের মোবাইলের বা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে যে কথা লিখতে চান সেটা লিখে পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। শুরু হচ্ছে আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী, চলছে এবিসি রেডিও FM 89.2 কুয়াশা, এবং সঙ্গে আছে বিশ্বর্মী
আর আমি অনিন্দ।
আমাদের আজকের ঘটনার শুরু হয় একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে। ঘটনাস্থল কুষ্টিয়া সদর থানা। আফজাল নামের এক ব্যক্তি একটি মোটরসাইকেল চুরির মামলা করতে এসেছেন। তার দাবি, থানা থেকে একটু দূরেই শহরের আমতলা মোড়ে রিফাত কমিউনিটি সেন্টারের পার্কিং থেকে তার মোটরসাইকেলটি চুরি গেছে।
স্যার, আমার মোটরসাইকেলটা রিফাত কমিউনিটি সেন্টারের সামনে থেকে চুরি হয়ে গেছে।
কখন?
পুলিশ আফজালকে থানার একজন ডিউটি অফিসার নাজমাকে দেখিয়ে দেয়। আফজাল পুলিশের ওই কর্মকর্তার কাছে সব খুলে বলে। বিয়ে বাড়ি থেকে আরো দুই তিনজন এসেছে, তারাও একই সাক্ষী দেয়। তাদের কথাতে যা জানা যায় তা হল আফজালের এক চাচাতো ভাই মোশারফের বিয়ে, দাওয়াতে মেহমান প্রায় সদুয়ে। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বাড়ি থেকে বের হয়ে আফজাল দেখে তার মোটরসাইকেলটি যেখানে রেখেছিল সেই জায়গায় অন্য একটি মোটরসাইকেল। এত ছোট শহরে এরকম একটা ঘটনা অতি দ্রুত ছড়িয়ে যায়। চারিদিকে সবাই নিজের মোটরসাইকেল নিয়ে আফজালের মোটরসাইকেল খুঁজতে বের হয়।
আপনার নাম কি?
আমার নাম আফজাল, আফজাল হোসেন।
আচ্ছা আফজাল সাহেব, প্রথম থেকে বলেন তো কি কি হয়েছে, বাসা থেকে বের হওয়ার পর থেকে বলেন।
আমার বাসা শহরে হইলেও আমার চাচাতো ভাই মুশারফের গায়ে হলুদে গতকাল আমরা ভেড়া মারা গিয়েছিলাম, ওখানে আমার গ্রামের বাড়ি। সেখান থেকে বরযাত্রী নিয়ে একসঙ্গে আসছি কমিউনিটি সেন্টারে। বিয়ের সমস্ত আয়োজন শেষ করে তারপর বাইরে এসে দেখি আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। তারপর তার পাশে খোঁজখবর পাঠিয়ে থানায় চলে আসলাম।
আচ্ছা ঠিক আছে।
পুলিশ অফিসার নিজাম আফজালের কাছ থেকে মোটরসাইকেলের বিবরণ সহ কাগজপত্র নিয়ে নিল। আফজালের শহরের বাসা সহ আগত অতিথিদের নামের লিস্ট, অনুষ্ঠান শেষ হওয়ার আগেই যারা চলে গেছে তাদের নামের লিস্ট সহ মোটামুটি একটা ভালো রকমের তদন্ত অভিযান চালালো। আফজালও নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখত এই প্রসঙ্গে। এই ঘটনা প্রায় 2-2.5 মাস পরের ঘটনা। যশোরের মনোহর দিতে পুলিশ মোবারক নামের এক চালককে আফজালের মোটরসাইকেলটা সহ আটক করেছে। পুলিশের রেগুলার চেক আপের সময় গাড়ির কাগজপত্র না দেখতে পারায় পুলিশ গাড়িটি জব্দ করে। পরে চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর পরীক্ষা করে দেখা যায় মোটরসাইকেলটির মালিক কুষ্টিয়ার জনৈক আফজাল। দেশব্যাপী মোটরসাইকেল চোর চক্রের সদস্য ভেবে পুলিশ মোবারককে আটক করে।
কতদিন ধরে এই লাইনে আছিস?
স্যার আমি কিছু জানি না, এই মোটরসাইকেল নগদ টাকা দিয়ে কিনছি।
কিনছিস? কাগজ দেখা।
স্যার কাগজপত্র বলছে কয়েকদিন পরে দিব, আমি যার থেকে কিনছি তার সাথে কথা কর।
মোবারক জানায় তার পূর্ব পরিচিত তসলিম নামের এক ব্যক্তির মাধ্যমে জনৈক ইমরান নামের এক ব্যক্তির কাছ থেকে মাত্র 80,000 টাকা এই মোটরসাইকেলটি সে কিনেছে। তার মাঝে 50,000 টাকা নগদ দিয়েছে আর বলেছে কাগজপত্র করে এনে দিতে পারলে বাকি 30,000 টাকা দিয়ে দেবে। পুলিশ মোবারককে সঙ্গে নিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রেতা তসলিমের কাছে যায়। মোবারককে পুলিশের সঙ্গে দেখে তসলিম প্রথমে ভাবাচেকা খেয়ে চোরাই মোটরসাইকেল বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও দ্রুতই সে বুঝতে পারে ঘটনার বিস্তারিত পুলিশকে না জানালে সে আরো বড় বিপদে পড়ে যাবে। তাড়াতাড়ি সে কোত্থেকে মোটরসাইকেলটা পেয়েছে তা জানিয়ে দেয়। রাত্রি তখন প্রায় 2টা বাজে। থানা হাজতের লক আপে বন্দি তসলিম এবং মোবারক দুজনেই, পেছন থেকে একজনের বিকট চিৎকার আর পুলিশের মারধরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এর মাঝে মোবারকের জেরা চলছে। থানা হাজতের রিমান্ডের আতঙ্ক চেপে ধরে তসলিম আর মোবারককে। মোবারক বারবার বলছে,
আমার মারেন না স্যার, আমার মারেন না, আমি কিছু করি নাই, আমি জানি না নগদ টাকা দিয়ে কিনছি।
কিনছিস তো চোরাই মাল, নগদ টাকা দিয়ে চোরাই মাল কিনতে যাও কোন বুদ্ধিতে? তুই পস্তাবি না তো পস্তাবে কিনা?
স্যার আমার হ্যাক কইছে, 10-15 দিনের মধ্যে কাগজ বানায় দিব। স্যার আমি তো আগে মোটরসাইকেল কিনি নাই, এই কম দামে পায়ে কিনছি।
চাপ এই এই তুই
স্যার আমি টাকা দিয়ে কিনছি, আমি চুরি করি নাই।
চাপ
পুলিশ তসলিমের কাছে যায়। চরিত্রের পর চরিত্রের আগমন, পুলিশ একটা বিশাল বড় চোর গ্রুপের অস্তিত্বের গন্ধ পায়।
ইমরানের বাড়ি কই?
স্যার কাঞ্চনপুর, কাঞ্চনপুর হালদার বাড়ি, লোকটার নাম ইমরান। আমার দোকান থেকে পাইকারি মাল নেওয়া যায়, কাঞ্চনপুর বাজারে হ্যাঁ দোকান আছে, ওই দোকানের মালামালের জন্য আমার কাছে আসে।
মুন্সি ঠিকানাটা তাড়াতাড়ি রাখো আর ফোর্স রেডি করতে কও, নাইলে ওরা সব পালা যাবে। না
স্যার, স্যার আমি বাজারে তার দোকান চিনি, তারও চিনি।
হ তুই যাবি আর ওইখানে যায় যদি ইমরানের না পাই তাহলে কিন্তু তুই শেষ, কাঞ্চনপুর ঘাটেই ক্রসে ফালাই দেবান।
মোবারক কেঁদে ফেলে, অনুনয় করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। পুলিশ মোবারককে এবং তসলিমকে নিয়ে বের হয়। অন্যান্য ফোর্স সহ একটি গাড়িতে মোবারক ও তসলিম সহ আরো 10-12 জনের একটা পুলিশের টিম ইমরানকে ধরতে কাঞ্চনপুর রওনা দেয়।
ওরে দেখলি চিল্লা পাল্লা করবি না, আমরা সাদা পোশাকে যাব, সব জায়গায় পুলিশ থাকবে। তুই আগে ওরে ডাইকে আন, আর দোকানে যদি থাকে তাহলে আমাদের ইশারা দিবি, দোকানে না থাকলে ওর বাড়ি কই জিগায় ওই দিকে যাবি। আর কোনো চিল্লা পাল্লা করলি তোরে কিন্তু ক্রস দিয়ে দিবা।
মোটরসাইকেল চোর চক্রের আরেক সদস্য সহ পুরো চক্রটিকে ধরতে পুলিশ খুব অল্প সময় তৎপর হয়ে ওঠে। মোবারক, তসলিম এবং দুইজন গ্রাম পুলিশ সহ পুরো বাজারে প্রায় 10-12 জন পুলিশের আহত। এদের মধ্যে কেবল দুইজন পুলিশের পোশাক পরা, বাদ বাকিরা সব সাদা পোশাকে।
কোন চালাকি করবি না মনে থায় জানি। এই চলো তোমরা দুইজন আমার সাথে আসো।
ইমরান ভাই কোনে?
বাইতে আজকে বাইতে আসে নাই, গান কাটা লাগছে না আপনারা কে না?
আমি ইমরান ভাইয়ের পাইকারি মাল দেই, এদিকে আইছিলাম একটা দরকারে। ইমরান ভাইয়ের বাড়িটা কোনখানে? কইলে একটু যাইতাম, আর না হয় খবর দিলে হবে।
আচ্ছা বসেন, আর খবর দিতে আসি।
সঙ্গে থাকা পুলিশটির হঠাৎ মনে হয় এভাবে খোঁজ পাঠালে ইমরান পালিয়েও যেতে পারে। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে,
সমস্যা নাই, পরে দেখা করবানি, আমরা বিকাল পর্যন্ত একটু কাজে ব্যস্ত থাকবো, তো এই সন্ধ্যার দিকে দেখা করবানি।
পুলিশের বড় কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ডেকে পাঠান এক গ্রাম পুলিশের সদস্যকে। গ্রাম পুলিশের সদস্যটি জানায় সে ইমরানকে চেনে এবং তার বাড়িও চেনে।
আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। এই ইমরানের বাড়ির যাওয়ার রাস্তা কয়টা?
স্যার দুই দিক দিয়ে যাওয়া যায়, একটা ক্ষেতের পাশ দিয়া আর একটা উত্তর পাড়া দিয়া।
চলো তুমি ক্ষেতের পাশ দিয়ে চলো, আর ওই তিনজন উত্তর পাড়ার ওই দিকে চলে যান, ওই মোবারকের সাথে নিয়ে যান।
সত্যি সত্যি ক্ষেতের কাজ করছিল ইমরান, এমনকি গ্রাম পুলিশ সহ এরকম 10-12 জনের একটা বিশাল দলকে সে প্রথমে খেয়ালই করেনি। তারপর সম্বিত ফিরে পেতেই তসলিম এবং গ্রামের পুলিশকে দেখে বুঝতে পারে কোথাও যেন একটা ঝামেলা আছে। কাজ ফেলে উঠে দৌড় দেয় ইমরান, কিন্তু খোলা ক্ষেতে বেশিক্ষণ দৌড়ে উঠতে পারে না সে। 10-12 জন পুলিশ এবং তাদের চেয়েও বেশি জোরে দৌড়ে ইমরানকে জাপটে ধরে ফেলে স্বয়ং তসলিম। পুলিশের হাতে ধরা পড়ার পরেই কেঁদে ফেলে ইমরান। গ্রাম শুদ্ধ লোক জড়ো হয়ে যায় চারিদিকে এবং শুরু হয় একটা বিরাট হই হট্টগোল। মোট আসামি তিনজন, ইমরান, তসলিম আর মোবারক, সঙ্গে 10-12 জন পুলিশের একটা দল, আশেপাশে খেতে কাজ করতে থাকা কৃষকেরা, তাদের সঙ্গে আরো অনেক গ্রামবাসী। একটা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হলো সেখানে।
এরা পুলিশের লোক, আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না, এরা পুলিশের লোক।
অনেক ঝুট ঝামেলার শেষে ইমরান সহ তসলিম এবং মোবারককে নিয়ে থানায় ফিরে আসলো পুলিশ। তদন্তকারী অফিসার এতক্ষণে নিশ্চিত যে একটা বিশাল বড় আন্তজেলা মোটরসাইকেল চোর দলের সদস্যদের তারা ধরতে শুরু করেছে। ইমরান সহ গ্রাম থেকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। ইমরান আর তসলিম, এদের দুইজনকে যেহেতু পাওয়া গেছে, কাজে খুব তাড়াতাড়ি পুরো দলটাকে গ্রেপ্তার করতে হবে, নইলে এরা সবাই পালিয়ে যাবে। থানায় এনে ইমরানকে হাজতে ঢোকালো পুলিশ। পুরোটা থানা জুড়ে যেন একটা বিরাট গ্রামের হাট বসেছে, মহিলাদের কান্নাকাটি, বৃদ্ধ মানুষের কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি এইসব। আর এইসব চিৎকার চেঁচামেচি শুনে একজন পুলিশ অফিসার সবাইকে জেলে ভরে নেবেন বলে ধমকি দিচ্ছে, আরেকজন বুঝিয়ে বলছে উকিলের কাছে যেতে, সাংবাদিকরা খবর নিতে চাইছে যে কি হলো এইসব। এরপর আস্তে আস্তে চারপাশ নীরব হয়ে আসে। হাজতে ঢোকেন অফিসার শহীদ, মোবারকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে তসলিম ইমরানকে বলছে পুলিশের কাছে সব বলে দিতে।
ইমরান যা করছস করছস, তুই সব স্বীকার কর, তুই নিজে বাঁচ, আমারও বাঁচা ভাই।
যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি ককি ডাকিটা তোর সাথে আছে, তোকে বাড়ির ঠিকানা দে, নালেই তুই কিন্তু শেষ।
স্যার, ও স্যার, বিশ্বাস করেন আর কেউ নাই, আমি এই গাড়ি চুরি করি নাই, আমার কোনো দোষ নাই। মাস দুই আগে দুই বেটা আমার বাড়িতে মোটরসাইকেল লাইকা যায়,
তারা বলে তারা কুষ্টিয়ার লোক, অনেক রাইতে তারা আসে, তাগু গাড়ি নষ্ট হয়ে গেছিল। আমার বাড়িতে মোটর সাইকেল দেখা গেছে স্যার, প্রথমে কয়েছিল পরের দিন সকালেই আর মিস্ত্রি নিয়ে আইব, কিন্তু অনেক দিন হয়ে গেছে তারা আসে নাই, দেখে আমি ভয় পাই, গাড়িটা লুকিয়ে রাখলো স্যার, পরে মিস্ত্রি ডাই কান্না গাড়িটা ঠিক করে দিচ্ছে স্যার, আমি যে গাড়িটা চুরি করি নাই তার সাক্ষী শুরু জালি।
যে দুইজন লোকাই ছিল তারা কারা?
স্যার তা করে চিনি না, যার মোটর সাইকেল তার নাম গোবিন্দ, তার বাড়ি কুষ্টিয়া স্যার, আমাকে বাড়ি আমি খোঁজ নিতে গেছিলাম গত রাত্রে তাদের গ্রামে কেউ মারা গেছে কিনা, নতুন কোন মেহমান আসছে কিনা জানতে, আমার কেউ কোন খবর দিতে পারে নাই স্যার, আমি ভয় পায় গাড়িটা প্রথমে কয়দিন ঘরের পালায় ভিতরে লুকায় রাখছিলাম, এরপরে আমি আর সুরে জালি মিল্লা ঠিক করছি গাড়িটা বেচে দিব স্যার, এই কুকুর লোভই আমি করছি স্যার, কিন্তু স্যার বিশ্বাস করেন স্যার আমি কোনো গাড়ি চুরি করিনি স্যার, প্রায় এক মাস গাড়িটা লুকায় রাখার পর আমি শহরে গিয়ে তসলিমের জিগায় কেউ নতুন একটা মোটর সাইকেল কিনবো নাকি, আমার ধারণা ছিল অল্প টাকায় দামি এই মোটর সাইকেলটা বিক্রি করলে কিছু টাকাও আসবো, আর আমরা বিদায়
ইমরানের সহযোগী সুরজ আর তসলিমের কাছেও একই রকম তথ্য পেল পুলিশ, মোবারকের জবানবন্দিতেও একই রকম কথা, মোবারক এত অল্প দামে এমন একটা দামি গাড়ি পেয়ে হাতছাড়া করতে চায়নি, আর তাছাড়া তসলিম কথা দিয়েছিল সে গাড়িটার কাগজপত্র ঠিক করে দেবে, এই জন্য এক মাস সময় আর কিছু টাকা কমে কিস্তিতে গাড়িটা কিনেছে মোবারক। সুরজ আলীর বাড়িতে না রাখা হলেও যেদিন রাত্রে কুষ্টিয়ার গোবিন্দ আর অজ্ঞাতনামা সেই লোক গাড়িটা নষ্ট করে ইমরানের বাড়ির সামনে রেখে গিয়েছিল সেদিন সুরজ ছিল ইমরানের সঙ্গে, এমনকি মিস্ত্রি ডেকে সুরজই গাড়িটা ঠিক করায়, সেই মিস্ত্রিও সাক্ষী দেয় ইমরানদের কথার, কিন্তু কোথায় যেন একটা খটকা থেকে যায়, পুলিশ ইমরানের কথা বিশ্বাস করতে চায় না, তাদেরকে আবারও রিমান্ডে নেয়, কিন্তু রিমান্ডে নিয়েও এর চেয়ে বেশি কথা আদায় করতে পারে না, ব্যর্থ হয় তারা, সমস্ত সাক্ষ্য প্রমাণ আর স্থানীয় লোকজনের তথ্য বলে যে মোবারক ইমরান তসলিম সুরজ এমনকি মিস্ত্রি পর্যন্ত কখনোই কোন রকম অবৈধ কার্যকলাপে জড়িত ছিল না, সেরকম তাদের থাকারও কথা নয়, তারা কেবলই লোভের শিকার, শাস্তি তাদের প্রাপ্য, কিন্তু তারা কারা যে মাঝরাত্রি নিকটাত্মীয়ের মৃত্যুর কথা বলে অপরিচিত একটা বাড়িতে চোরায় একটা মোটর সাইকেল রেখে মাস দুয়েকের জন্য গায়েব হয়ে যায়, তাহলে কি এখানকার আসামিরা সব মিথ্যা কথা বলছে? কে এই গোবিন্দ? সেদিন রাত্রে ওই এলাকায় কে কে এসেছিল? পুলিশের তদন্ত অফিসার একটা ভীষণ রহস্যের বেড়া জালে আটকে পড়লেন, তিনি মন দিয়ে ভাবছেন, গাড়ির মালিক কুষ্টিয়ার, গাড়ি চুরির মামলা হয়েছে প্রায় আড়াই মাস আগে, আবার চোরাই গাড়ির মূল বিক্রেতা ও তার সঙ্গীর ভাষ্য অনুযায়ী গাড়িটি কুষ্টিয়ারই গোবিন্দ নামের কেউ ইমরানের বাড়িতে রেখে গেছে, পুলিশ কর্মকর্তা সিদ্ধান্তে পৌঁছলেন এই রহস্যের সমাধান আছে কুষ্টিয়াতেই, এবং তিনি আজ করতে পারলেন এই ঘটনার সঙ্গে কোনো একটা রহস্য ওতপ্রোতভাবে জড়িত।
সেন্ট্রি।
জি স্যার।
ডিউটি অফিসারকে বলো কুষ্টিয়া সদর থানার সঙ্গে যোগাযোগ করতে।
জি স্যার।
কিছুক্ষণ পর ওয়্যারলেসে যোগাযোগ হল কুষ্টিয়া শে আফজালের মোটর সাইকেল চুরির ঘটনার তদন্ত অফিসার নাজমার সাথে।
হ্যালো ম্যাডাম, আমি যশোর মনোহরদী থানার সেকেন্ড অফিসার বলছি, ম্যাডাম গত অক্টোবরের 22 তারিখে যে মোহাম্মদ আফজাল হোসেনের যে মোটর সাইকেল চুরির ঘটনাটি ঘটেছিল তার সঙ্গে সন্দেহভাজনদের মধ্যে কি গোবিন্দ নামের কেউ আছে?
কি নাম বললেন? গোবিন্দ? দাঁড়ান অক্টোবরের ফাইলটা খুলে বসে একটু। অক্টোবর কেসের খাতা খুলেছি। আচ্ছা কত তারিখ জানো?
22 তারিখ।
আচ্ছা গোবিন্দ, তাই না?
হ্যাঁ হ্যাঁ গোবিন্দ।
গোবিন্দ গোবিন্দ, এ হলো 27 তারিখে এক গোবিন্দ, এটা এটা নিখোঁজ কেস, এটা না। 26 তারিখ, 25 তারিখ, 24, এটা হলো 22 তারিখ। হ্যাঁ, গাড়ি চুরির কেস, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, সাক্ষী, আর হলো সন্দেহভাজন আসামি ও এক সালেউদ্দিন, কমিউনিটি সেন্টার দারোয়ান। 2, 3, 4 না, এই কেসে আসামি সাক্ষী কেউ গোবিন্দ নামে কেউ নাই।
থ্যাংক ইউ ম্যাডাম, এটাই জানতে চাইছিলাম। ম্যাডাম, এই গোবিন্দ কেসটা কি নিখোঁজ, খবর পাওয়া গেছে কোনো?
না, এটার কোনো খবর পাওয়া যায় নাই।
কেন ম্যাডাম, কেসটা কি?
আর বলবেন না, টাকা পয়সা হলো হিন্দু লোক আর কি। নিজের কোনো ছেলে মেয়ে ছিল না, বাড়িতে বউয়ের সাথে সম্পর্ক ভালো ছিল না, যা হয় আর কি। ছেলে মেয়ে সংক্রান্ত সমস্যা ছিল, তাছাড়া মজ্জা বাজে অভ্যাস ছিল। 24 তারিখ থেকে নিখোঁজ, আর 2-2.5 মাস হলো। ধারণা করা হচ্ছে আত্মীয় স্বজন কিংবা তার স্ত্রী মনে হয় কাজ করছে। 27 তারিখে কুষ্টিয়া থেকে কোথায় একটা বিয়ে খাইতে গেছিল নাকি, তারপর থেকে আর কোনো খবর নাই। রাতের বেলা নাকি বউকে বলে গিয়েছিল এক বন্ধুর বাড়িতে বিয়ে খাইতে যাচ্ছে। কোন বন্ধুর বাড়ি বা সঙ্গী কে কে ছিল সেগুলো কিছুই বলেনি, বউ কইতে পারে না। এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি।
ও ম্যাডাম, এই লোকের বাড়ি কোথায়? কোনোভাবে চোরাই ব্যবসার সাথে জড়িত ছিল নাকি?
আয় না, বাজারে আড়ত আছে, গ্রামে জায়গা জমি কিছু আছে, চোরাই মালের ব্যবসার সাথে জড়িত এরকম কোন খবর তো পাওয়া যায়নি।
না, এই ধরেন এমন যদি হয়, আড়ালে আপডালে গোবিন্দ কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকে, যেমন ধরেন এই চোরা চালানি, তারপরে যে আন্তঃজেলা যে চোর চক্র টক্র আস না, এইসব আর কি। কারণ ধরেন ওই যে চুরি যাওয়া যে মোটর সাইকেল আছে, ওইগুলার ওই ওই ব্যবসার কাজে ধরেন যশোরে আসতে বলা হয়েছে ওকে, ওর বউরে কিছু জানায়নি। কারণ আপনি যেমন বললেন যে লোক তো সুবিধা না, একটু ইনভেস্টিগেশন দরকার, একটু দেখেন তো মোটর সাইকেল চুরির সাথে কোনো ঘটনা আছে কিনা।
আচ্ছা, একটা কিন্তু যোগাযোগ আছে, মোটর সাইকেলের মালিকের গ্রামের বাড়ি আর গোবিন্দর গ্রামের বাড়ি কিন্তু একই থানা, ভেড়ামারা, কিন্তু আলাদা আলাদা গ্রাম, আর দুইজনই ব্যবসা করে। আফজাল সাহেব এখন কুষ্টিয়া শহরে থাকলেও আগের গ্রামেই থাকত।
আমার মনে হয় ব্যাপারটা নিয়ে ভালো মতন তদন্ত করা দরকার।
আমাদের তো ইনভেস্টিগেশন চলতেছেই। আচ্ছা, আপনার ওদিকে কি হলো, হঠাৎ করে 22 তারিখে চুরি যাওয়া আফজাল সাহেবের মোটর সাইকেলের সাথে 24 তারিখে নিখোঁজ হওয়া গোবিন্দর সম্পর্ক কেন খুঁজতেছেন বলেন তো?
কি জানি একটা খটকা আছে ম্যাডাম, কুষ্টিয়ার মোটর সাইকেল 2.5 মাস পরে যশোরে, বিক্রেতা যে সে বলতেছে যে 2.5 মাস আগে কুষ্টিয়া গোবিন্দ নামের একজন তার বাড়িতে আর একজন সাথে করে নিয়ে যায় মোটর সাইকেল, তার বাড়িতে রেখে আসে, যা পরে সে অবৈধভাবে বিক্রি করে দিছে। এদিকে সেই 2.5 মাস আগেই আবার কুষ্টিয়ার একই জায়গায় এক গোবিন্দ নিখোঁজ হয়ে গেছে। ম্যাডাম, আমার মনে হয় বিষয়টা একটু তদন্ত করে দেখা দরকার। ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে ইনভেস্টিগেশন আমি চালাইতে পারি।
আচ্ছা, আপনার কথা শুনে তো আমারও মনে হচ্ছে, আচ্ছা আপনি করেন, ইনভেস্টিগেশন করেন, আমি আপনাকে হেল্প করব, আর আপনি একটা অ্যাপ্লিকেশন পাঠান, বুঝছেন?
জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম।
আপনি অ্যাপ্লিকেশন পাঠান, আমি সাইন করে ইনভেস্টিগেশন অথরিটি আপনাকে দিয়ে দিচ্ছি।
থ্যাংক ইউ ম্যাডাম, আমি এখনই একটা অ্যাপ্লিকেশন ফ্যাক্স করতেছি।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে
ম্যাডাম। ম্যাডাম আর একটা কথা, এই গোবিন্দ নিখোঁজ হয় কয় তারিখে?
24 তারিখ, কেস ফাইল হয়েছে কিন্তু 27 তারিখ দুপুরে।
ওকে,
আচ্ছা আচ্ছা, ঠিক
আছে, হ্যাঁ,
ওয়েলকাম ওয়েলকাম।
কুয়াশা কুয়াশা, আজকের কুয়াশার শুরুতে আমি বলেছিলাম যে আজকের কুয়াশায় যে গল্পটা আমরা শুনবো একেবারে রহস্যের, মানে প্যাচের পর প্যাচ, একেবারে আমরা প্রথম থেকে দেখছি যে আজকে আমাদের গল্পটা শুরু হয় একটা মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে ঘটনা, এবং ঘটনাস্থল হচ্ছে কুষ্টিয়া সদর থানা। আফজাল নামের একটি লোক একটি মোটরসাইকেল চুরির মামলা করতে এসেছেন। তার দাবি যে থানা থেকে একটু দূরেই শহরের আমতলা মোড় থেকে মোড়ে রিফাত কমিউনিটি সেন্টারের পার্কিং থেকে তার মোটরসাইকেলটি চুরি গেছে এবং এক পর্যায়ে দেখা যায় যে মোটরসাইকেলের চুরি থেকে চোর মোটরসাইকেল চোরের যে একটা চক্র
পুরো চক্রটা
ধরতে গিয়ে যাকে ধরতে যাচ্ছে সে বলছে আমি করিনি, যার খড়ের সে বলছে আমি নিজে খুব পাজলড হয়ে গেছি। এবং একটা পর্যায়ে কুষ্টিয়া পুলিশ ইনভেস্টিগেশন করে দেখতে পেল যে ঠিক একই সময় যে তারা যাদের কাছ থেকে যারা বেচাকেনা করেছে মোটরসাইকেলটি তাদেরকে যখন ধরা হলো সেখান থেকে একটা নাম বেরিয়ে আসে গোবিন্দ নামে একটি লোক তাদের কাছে রেখে যায় একটি মোটরসাইকেল। কুষ্টিয়ার পুলিশের নানা রকম ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ তো খুব ঝানো হয় তাদের বুদ্ধি, একটা পর্যায়ে তার মনে এখানে অন্য কোনো একটা কিছু আছে, কারণ কোনোভাবেই সে কিন্তু বের করতে পারছে না
এখনো পারেনি।
হ্যাঁ, যে কে যে চোর, কার যে মোটরসাইকেলটি, এত নতুন মোটরসাইকেল এত কম দামে বা বিক্রি হবে কেন, মানে সে ধাঁধায় পড়ে গেছে।
প্রথম ধরেছিল মোবারককে, মোবারক থেকে পরে আবার আরেকজনকে ধরা হয়, তারপর ইমরানকে ধরতে যায়, কিন্তু পরে গিয়ে ইমরান আবার গোবিন্দর নাম বলে।
আমার এক বন্ধু লিখে পাঠিয়েছে ইমরান নাম আমার ফেসবুক ফ্যান পেজে যে আপু আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে চোর বানিয়ে দিলা। আমি চোর বানাইনি, কাহিনী তো অনেক, কোন হয়তো এমনও থাকতে পারে শারমিনও নাম থাকতে পারে, সেই ক্ষেত্রে শারমিন নাম তো আমি পাল্টে দিতে পারবো না, সামনে খুব সেন্সুয়াস একটা স্টোরি আসছে সেখানে শারমিন নামই থাকবে। যাই হোক, তো যেটা বলছিলাম যে পরে যে কুষ্টিয়ার পুলিশের সঙ্গে যশোরের পুলিশ কুষ্টিয়ার পুলিশের সঙ্গে যে ফোন করলেন সেই পুলিশের অফিসার মহিলা একজন নাজমা নামে, তার সঙ্গে কথা হচ্ছিল এবং তাকে সব বলার পরে তারা জানতে চাইল যে কুষ্টিয়া থেকে গোবিন্দ নামে কোন লোক বা কোন কিছু গেছে কিনা, বা কোন
ইনভেস্টিগেশন অফিসার
তার কোনো মোটরসাইকেলের জন্য সে কোনো ইয়ে করতে গেছে কিনা বা কোনো। তিনি বলেন যে না, কোনো মোটরসাইকেলের একটা চুরির ইয়ে আছে বটে, কিন্তু গোবিন্দ নামে যে নিখোঁজ হয়েছে সেটারও কিন্তু একটা এফআইআর করা হয়েছে,
ওইটা আলাদা ইয়েতে,
হ্যাঁ একটা ডায়রি করা, সেটা আলাদা ইয়েতে। কিন্তু সেখান থেকে শহীদ যে ইন্সপেক্টর তার একটা খটকা লাগে এবং সে এক পর্যায়ে সে নাজমার থেকে পারমিশন নেয় যে ম্যাডাম আমি থেকে ইনভেস্টিগেশন করতে চাই কারণ আমার একটু জিনিসটা খুব খটকা এবং
মোটরসাইকেলটি চুরি হয় 22 তারিখ। আর গোবিন্দ নিখোঁজ হওয়ার যে জিডি করা হয় সেটা হচ্ছে
27 তারিখে,
সে নিখোঁজ হয় জিডি করা হয় 27 তারিখে।
সবকিছু মিলে কেমন যেন আমার মাথাটাই বেশ, আমারও মাথা ঘুরছে, আমি মনে হচ্ছে রহস্যের জালে একেবারে আটকে গেছি। আর এখানে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল,
প্রথমে মুবারককে ধরা হয়েছে যে মোটরসাইকেলটি ব্যবহার করছিল, মোবারকের পর গিয়ে আবার একজনকে ধরা হয় তসলিম নামে, তসলিমের পর এই মোবারক ও তসলিমকে নিয়ে আবার ধরা হয় হচ্ছে ইমরান নামে একজনকে। কিন্তু এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না কে মোটরসাইকেলটি আসলে চুরি করে, কিন্তু এখন জানি না আমাদের গল্পের পরবর্তীতে আসলে কি আছে,
আমি নিজেও জানি না, আমি জানি না, অনিন্দ জানে না, কেউ জানে না, বন্ধুরা কেউ জানে না। যে লিখেছেন স্ক্রিপ্ট আমাদের একজন স্ক্রিপ্ট রাইটার, এটা আমাদের যে আমাদের এবিসিতে যে তুষার আছেন তিনি না, এটা বাইরে থেকে পাঠিয়েছেন, বাইরে স্ক্রিপ্ট রাইটার হিসেবেই সে আমাদের সঙ্গে মাঝে মাঝে আমাদেরকে স্ক্রিপ্ট দেবে, তার নাম হচ্ছে তুষার, বলে দিচ্ছি। আর আমার মনে হয় আমরা গল্পে চলে যাই, কিন্তু একটুখানি আমার মনে হয় একটু কয়েকটা SMS না পড়লেই নয়। খুব ভালো লাগছে আপু, আমি তোমার নতুন বন্ধু মুক্তা ঢাকা থেকে, আর শারমিন ও অনিন্দ আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই কারণ আমার কোনো SMS তোমরা পড়ো না, আর আজকে পড়বে তাও আমার বিশ্বাস হয় না। আজিজ, ইউল বি ফায়ার্ড যদি তোমার কারণে আমার আর অনিন্দকে কথা শুনতে হয়, যে আমরা মাঝখানে গল্পের মাঝখানে থামিয়ে এই যে গল্পের রেস্টটা আমরা এতক্ষণ তুলে ধরে যে মাঝখানে SMS পড়ছি, সবাই কিন্তু ভুলে গেছে কে মোবারক, কে তসলিম, কে ইমরান, কে গোবিন্দ, কে শহীদ, কে নাজমা। তো আমরা সে কথায় যাচ্ছি না, আমরা আবারও বলছি যে কুষ্টিয়ার পুলিশ হচ্ছেন না, পুলিশ ইন্সপেক্টর হচ্ছেন নাজমা, এবং যশোরের যে পুলিশ যে তদন্ত করছে তদন্তকারী অফিসারের নাম হচ্ছে শহীদ সাহেব, এবং তিনি খুব মনোযোগ দিয়ে পুরো বিষয়টাকে তাকে তার মাথায় আমাদের যেরকম নানা রকম প্রশ্ন আসছে ইনভেস্টিগেশন করতে গিয়ে, সে আমি দেখেছি প্রত্যেককে সে খুব কড়াভাবে ইন্টারোগেশন করেছে, নিয়ে মারধর নানাভাবে, কিন্তু কোনোভাবে কিছু বের হচ্ছে না, এক একজনের বক্তব্য এক এক রকম। তো ঠিক আছে, আমরা পরের অংশে চলে যাচ্ছি, তারপরে আবারও ফিরে আসি, সেই পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। আর লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলে গিয়ে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে তারপরে যে কথা লিখতে চান বা লিখতে চাও লিখে পাঠিয়ে দিতে হবে 222-1। এই নম্বরে চলছে কুয়াশা ABC রেডিও 90.2, সঙ্গে আছি শর্মিনা অনিন্দ। কুষ্টিয়া পুলিশের সঙ্গে আলাপ শেষে শহীদ সাহেব গভীর মনোযোগ দিয়ে পুরো বিষয়টি আবার ভাবতে বসলেন। অন্য সব পুলিশ অফিসারের মতন যশোর পুলিশের এই কর্মকর্তারও ভাবনার নিজস্ব একটা পদ্ধতি আছে। তিনি প্রথমেই সবাইকে সন্দেহ আর মিথ্যাবাদী না ভেবে প্রথমে সবার তথ্যকে ক্রমান্বয়ে সাজিয়ে তথ্যের ফারাকগুলো বের করার চেষ্টা করেন। তারপর শুরু হয় সেই ফারাকগুলো থেকে মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করা। তিনি ভেবে দেখলেন, প্রথমত আফজাল নামের এক ভদ্রলোক 21 তারিখ রাতে ভেড়ামারা থানায় তার গ্রামের বাড়ি গেল চাচাতো ভাইয়ের গায়ে হলুদে। সেখানে সবাই তার মোটরসাইকেলটি দেখেছে, তার সাক্ষীও আছে। তার পরদিন 22 তারিখ আফজালের মোটরসাইকেলটি চুরি হয় ওই একই বিয়ের অনুষ্ঠানে, কিন্তু ঘটনাস্থল ভিন্ন, এবার কুষ্টিয়া শহরে। নিজ বাড়ি থেকে অল্প দূরে এই চুরির ঘটনা ঘটে। এদিকে আফজাল আবার ইদানিং শহরেই থাকছে। বিয়ে বাড়ি থেকে সাক্ষী সবুজ সহ মোটরসাইকেল চুরির ঘটনাটি থানায় এজাহার করা হয় সেদিনই। এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে কমিউনিটি সেন্টারের দারোয়ান আর অতিথিরা, এমনকি আফজালের গ্রামের বাড়ির কোন আত্মীয় হতে পারে, হয়তো কোনো সুযোগে আগের রাতে চাবি বানিয়ে পরের দিন সুযোগ মতো মোটরসাইকেলটি সরিয়ে ফেলেছে। এটা গেল মোটরসাইকেল চুরির কেস। এই ঘটনার ঠিক দুদিন পর গোবিন্দ নামের এক ব্যক্তি ভেড়ামারা থেকে নিখোঁজ হয়ে যান, যার এজাহার করা হয়েছে 3 দিন পর 27 অক্টোবর। সেই সময় মনোহরদী থেকে আরও প্রায় 16 কিলোমিটার দূরে কাঞ্চনপুর গ্রামে গোবিন্দ নামের একজন এবং তার সঙ্গে অজ্ঞাতনামা এক ব্যক্তি কুষ্টিয়া থেকে বাথান বাজারে যাওয়ার পথে ইমরানের বাড়িতে মোটরসাইকেলটি রেখে যায়। কিন্তু পরবর্তীতে তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যায় না। মাসখানেক অপেক্ষা করার পর ইমরান সুরুজালী এবং তসলিমের সাহায্য নিয়ে মোটরসাইকেলটি মোবারকের কাছে বিক্রি করে দেন। ঘটনার প্রায় 2.5 মাস পর যশোর জেলার মনোহরদি থানা থেকে অবৈধ মোটরযান হিসেবে উদ্ধার করা হয় কুষ্টিয়া জেলায় আফজালের দায়ের করা মোটরসাইকেলটি। এদিকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল ফিরে এলেও নিখোঁজ ব্যবসায়ী গোবিন্দকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোবিন্দর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এমনকি কোথায় কার সাথে কি কাজে যাচ্ছে সেটাও বলে যাওয়া সে প্রয়োজন মনে করেনি স্ত্রীকে। এদিকে গোবিন্দর ব্যক্তি জীবনের রেকর্ড খুব একটা ভালো না হলেও ঠিক চোরাই ব্যবসায়ী তাকে বলা যাচ্ছে না। আবার ইমরান এবং সাক্ষী সুরুজালী নিশ্চিত হয়ে বলছে, ওই রাত্রে যারা এসেছিল তারা কুষ্টিয়ারই লোক, কুষ্টিয়ার আঞ্চলিক টান স্পষ্ট ছিল তাদের কথায়। আবার অত রাত্রে বাথানবাজার না গিয়ে থাকলে লোক দুটো কোথায় হারিয়ে গেল? নিখোঁজ গোবিন্দ যদি সে রাত্রে যশোর থেকে থাকে তাহলে গোবিন্দের সঙ্গে কে ছিল? সেই রাত্রে ভেড়ামারার ওই গ্রামে আর কে কে বাড়িতে ছিল না? রহস্য ক্রমেই আরো ঘন হয়ে উঠছে। একে একে আরো অনেক প্রশ্ন চলে আসছে তদন্ত অফিসারের মাথায়। কোথাও একটা বিপদের গন্ধ পেলেন ওই পুলিশ অফিসার। অনেকগুলো প্রশ্ন জমা পড়ে গেছে, সবগুলো রহস্য উদ্ঘাটন করতেই হবে। এটা হতে পারে কোনো মানুষের জীবন মরণ প্রসঙ্গ, আবার তদন্তের ভুলে নিরপরাধকেও ফেঁসে যেতে পারেন আজীবনের জন্য। এই রহস্যগুলো সুরাহা করতেই হবে। আবার রিমান্ডে নিলেন তিনি ইমরানকে। এবার আবার প্রথম থেকে জেরা করার পালা।
ইমরান, যা যা জানিস সত্যি করে কর, প্রথম থেকে বল। দেখ, কোনো কিছু যদি লুকাইস তাহলে কিন্তু তোরই ক্ষতি।
স্যার, আমি আসলে এর থেকে বেশি কিছু জানি না স্যার।
আচ্ছা ঠিক আছে, আরেকবার ঠান্ডা মাথায় সময় নিয়ে কত, সেদিন কি কি হয়েছিল?
স্যার, আমি আর সুরুজ সেদিন বাজার থেকে আমি আলারাত করে বাড়ি আসছিলাম। সুরুজের বাড়ি আমার বাড়ির উঠান দিয়ে যেতে হয়। বাজারে তখন মেলা চলতেছিল। মেলার শেষ দিন আমি আর সুরুজ যাত্রা পাটি রং তামাশা দেখা বাড়ি উঠানে আইসা বইছি। এমন সময় বাড়ির উত্তর দিকের ক্ষেতের আইলা রাস্তায় দেখি দুইজন লোক মোটরসাইকেল ঠেলতে ঠেলতে এই দিকে আইতাছে। অত রাইতের অন্ধকারে অপরিচিত লোক দেখে আমার প্রথমে সন্দেহ হয়।
ভাই, মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে,
কনে যাবেন আপনারা?
বাথান বাজারে।
বাথান বাজারে কোনে যাইবেন?
এই এক আত্মীয়ের বাড়িতে রাত করে মারা গেছে খবর পাইছি।
আপনার কি হয়?
এই লোকের মামা।
বাথান বাজার তো এন থেকে 3-4 কিলোমিটার দূরে, যাইতে পারবেন আপনারা?
পারবানে, খালি নষ্ট মোটর সাইকেলটা যদি আপনারা রেখে দিতেন, নাইলে পুরো রাস্তাটা ঠেলে ঠেলে লয়ে যাওয়া লাগবে।
তো রাখবেন কই?
কাছে পিঠে কারো বাড়িতে রেখে দেন, সকালবেলা লয়ে যাবানে।
আপনার নাম কি, বাড়ি কই আপনার?
গোবিন্দ, আমার নাম গোবিন্দ, বাড়ি কুষ্টে। আমার সাথের জনের মামা মারা গেছে।
হায় হায় রে ও ভাই, আপনার মামার নাম কি? ও ভাই কি এলো, কি এলো, কথা বল না কেন? আপনার মামার নাম কি? বাতান বাজারে কোন দিকে বাড়ি?
তারানাথ। হ্যার মামার নাম তারানাথ। হ্যার মামা বাতান বাজারে পশ্চিম মশাটিতে থাকতেন। ভাই বন্ধুটা অনেক কষ্ট পাইছে, হ্যারে আর কিছু জিজ্ঞাসা না।
আচ্ছা আচ্ছা, মোটর সাইকেল ওই দিকে রেখে যান, নষ্ট হয়েছে কেমনে?
রাইতের বেলা অপরিচিত রাস্তা গাঙের ধারে গাথায় পড়ছিলাম।
ইমরানরাও দেখে যে লোক দুজনের সারা গায়ে কাদায় মাখামাখি। ইমরানদের একটু সন্দেহ হলেও রাত্রিবেলার কথা বাড়ায় না, লোক দুজন মোটর সাইকেল রেখে চলে যায়। পরদিন খোঁজ খবর নিয়ে বাথান বাজার বা মহিষাটিতে এমন কোন লোকের সন্ধান না পেয়ে তারা দুইজন মিলে মোটর সাইকেলটি লুকিয়ে রাখে। ইমরানের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যগুলো নিয়ে ভাবতে থাকলেন পুলিশ অফিসার। সরেজমিনে গিয়ে দেখতে চাইলেন ঘটনাস্থল। ঘটনাস্থলে পৌঁছে একটা জিনিস আবিষ্কার করলেন তদন্ত কর্মকর্তা। কাঞ্চনপুরে যে রাস্তা দিয়ে গোবিন্দ আর তার সঙ্গের লোকটি এসেছে, সেই রাস্তাটা কোনো প্রধান সড়ক না, গ্রামের ভেতর দিয়ে যাওয়া আসার একটা ছোট রাস্তা। এই পথে কোনো বাস ট্রাক কিচ্ছু চলে না, মূলত একটা বাঁধের রাস্তা এটি। এখনো পুরো রাস্তায় ইটও ফেলা হয়নি, আশেপাশে তেমন কোনো ঘরবাড়িও নেই। রাস্তার দুপাশেই আখ ক্ষেত বা কলার বাগান। তবে চমৎকার বিষয় হলো, এই পথে সরাসরি কুষ্টিয়া থেকে আসা যাওয়া করার চেয়ে মূল সড়কে উঠে ভেড়ামারা চলে যাওয়া যায় খুব সহজে। আর ইমরানের বাড়ি থেকে যাওয়ার পথে বাথান বাজারের আগে যেখানে মেলা হচ্ছিল সে কাঞ্চনপুর বাজার পড়ে। মহিষাটি কাঞ্চনপুর বাজার থেকে বাথান বাজার না গিয়ে ভিন্ন পথেও যাওয়া যায়। তদন্ত অফিসার খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন মেলাটা চলছিল 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। মেলার শেষের 3 দিন বেশ জমজমাট যাত্রার আসর বসেছিল। শেষের 3 দিন মানে 24, 25, 26। কুষ্টিয়ার আফজালের মোটরসাইকেল চুরি হয় 22 তারিখে, গোবিন্দ নিখোঁজ হয় 24 তারিখ থেকে। ইমরানের কথা সুরুজের সাক্ষী থেকে নিশ্চিত হওয়া গেছে 24 তারিখ রাতে গোবিন্দ আর তার সঙ্গের একজন লোক মোটরসাইকেলটি রেখে লাপাত্তা হয়ে গেছে। তারা যে পথে এসেছে সেই পথে ভেড়ামারা থানার ওই বিশেষ গ্রামটিতে প্রধান রাস্তা না ব্যবহার করেই কাঞ্চনপুর থেকে যাওয়া আসা করা যায়। তদন্ত কর্মকর্তা তড়িৎ সিদ্ধান্ত নিলেন তাকে সাক্ষী প্রমাণ সহ কুষ্টিয়া যেতেই হবে।
ম্যাডাম, আগামীকাল আমরা ফোর্স সহ কুষ্টিয়া থানায় আসতে চাই।
নতুন কোনো খবর নাকি?
জি ম্যাডাম, খবর আপনাদেরও আমাদেরও।
মানে?
মানে ম্যাডাম, আমি মোটামুটি নিশ্চিত যে আপনার নিখোঁজ গোবিন্দ নিখোঁজ হবার রাত্রে চোরাই মোটর সাইকেলে চেপে আমার থানায় যাত্রা দেখতে আসছিল। এখন দেখতে হবে গোবিন্দ কেসের কোন কোন আসামির সঙ্গে আফজাল কেসের কোন কোন আসামি মিলে যায় আর তাদের কার মোটিভ কি হতে পারে। এটা নিশ্চিত যে 24 তারিখ রাতে আফজালের মোটর সাইকেল কেউ কুষ্টিয়া সদর থেকে চুরি করে ভেড়ামারাতেই নিয়ে যায়, আর গ্রামের লোকজন চিনে যাবে এই ভয়ে মোটর সাইকেলটি রাত্রিবেলা এত দূর চালিয়ে নিয়ে কাঞ্চনপুর চলে আসে। ওই একই রাত্রে আবার গোবিন্দও আসে আমাদের কাঞ্চনপুরে। এখন সাক্ষীদের হাজির করে শনাক্ত করতে হবে কে ছিল ওই রাত্রে গোবিন্দর সঙ্গে।
আচ্ছা আচ্ছা, আপনি দলবল নিয়ে চলে আসেন, আমরাও রেডি আছি।
জি ম্যাডাম, জি ম্যাডাম।
তো তদন্ত কর্মকর্তা ইমরান ও সুরজকে জিজ্ঞেস করে তারা ওই মোটর সাইকেল আরোহীদের চিনতে পারবে কিনা। তারা দুজনেই জানায় হ্যাঁ চিনতে পারবে, যদিও রাত্রি অনেক ছিল আর মোটরসাইকেলের হেডলাইট জ্বালানো থাকায় সরাসরি চেহারা না দেখতে পেলেও একজন গোবিন্দ নামের যে ব্যক্তি ছিল সে বেশ লম্বা চওড়া আর স্বাস্থ্যবান লোক ছিল। আর গোবিন্দর যে বন্ধু যার মামা মারা গিয়েছিল সে মোটামুটি ছোটখাটো আর কম বয়সী ছিল। তদন্ত কর্মকর্তা সুরজ এবং ইমরানকে নিয়ে চলল কুষ্টিয়া ভেড়ামারায়। এদিকে কুষ্টিয়া পুলিশ গোবিন্দ নিখোঁজ মামলার সন্দেহভাজন আর আফজালের মোটরসাইকেল চুরির ঘটনায় সন্দেহভাজন সবার নামের তালিকা এক করে দেখতে থাকল। আফজালের চাচাতো ভাই মুশারফ, যার গায়ে হলুদ বিয়ে হয়েছিল অক্টোবরে, সে জানালো পাশাপাশি গ্রামের হওয়ায় এমনকি বিয়েতে অনেক মানুষ এসেছিল, এমনকি গোবিন্দ এবং তার বোনের ছেলে যোগেশও এসেছিল গায়ে হলুদে। যোগেশ তার সাথে পরদিন বিয়েতে বরযাত্রীও গিয়েছিল আফজালের মোটরসাইকেলই চেপে, যদিও গোবিন্দ যায়নি 22 তারিখ বিয়েতে। আরেকটা জরুরি তথ্য এখন পুলিশের কাছে আছে, মোটরসাইকেল চুরির পরও আফজাল 23 তারিখে ভেড়ামারায় ছিল বৌভাতের অনুষ্ঠানে। 23 তারিখ রাতে সে যোগেশদের গ্রামে যায়, যোগেশ এবং গোবিন্দর সাথে দেখাও করে এবং কুষ্টিয়া চলে যায়। তদন্তকারী অফিসারের কাছে এখন রহস্য স্পষ্ট হয়ে উঠেছে, তিনি অপরাধীদের চিহ্নিত করতে পেরেছে। এবার শুধু চার্জশিটের সব নামকে একত্র করে ইমরান এবং সুরজের সামনে রাখতে হবে, না জানে তথ্যগুলো সবার সামনেই প্রকাশ হবে। তদন্তকারী অফিসারের সামনে আগামীকালটা একটা বিশেষ দিন। বন্ধুরা, কুয়াশা শুনছিল এক রহস্যময় কাহিনী। আগামীকাল অর্থাৎ আগামীকাল তদন্তকারী অফিসের সামনে একটা বিশাল দিন। এই পর্যন্ত আমরা শুনেছি, তারপরে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে ফিরে শুনব আগামীকাল তদন্তকারী অফিসের সামনে কি গোপন তথ্য এবং আসল কি ঘটনা খুলে যায়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকো। আবার শুরু হয়ে গেছে কুয়াশা। আমার মনে হয় অনিন্দ, আমরা আর কোনো কথা না বলে এত একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা আটকে আছি, আমরা বন্ধুদেরকে আর আর মানে রহস্যের মধ্যে না রাখি, রহস্যের জট যখন খুলছে আরো খুলুক। তো ঠিক আছে বন্ধুরা, শুনতে থাকুন আর আমাদের লিখতে থাকুন, যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে আপনার কথা লিখে পাঠিয়ে দিন 221-এ। চলছে কুয়াশা এপিসোড রেডিও 89.2। মোটরসাইকেল চুরি কোথায় গিয়ে কোথায় শেষ হয় আর সেটা আমরা এক্ষুনি হয়তো বা জানতে পারবো, সঙ্গেই থাকবেন। স্থান কুষ্টিয়া থানা, ম্যাজিস্ট্রেট বসে আছে, একপাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে সন্দেহভাজনদের সবাই। পুলিশের সাথে হাতে পায়ে বেড়ি দেওয়া অবস্থায় ইমরান আর সুরজ, প্রথমে ইমরান, একে একে পার হয়ে গেল যোগেশ সহ সবার সামনে দিয়ে। এরপর সুরজ আলীও আলাদা করতে পারল না কাউকে, তীরে এসে তড়ি ডোবার মতন ঘটনা। তদন্ত অফিসার পড়লেন মহাদুশ্চিন্তায়, ম্যাজিস্ট্রেট সহ সবাই খুব বিরক্ত হয়ে উঠলেন যশোর পুলিশ শহীদের কর্মকাণ্ডে। কিন্তু শহীদ সাহেব হাল ছাড়তে রাজি না, তবু শেষ ভরসা হিসেবে বললেন,
ম্যাডাম, মোটরসাইকেলের মালিক কোথায়, তাকে একবার আনা যায় না?
সে আসবে, লোক আনতে পাঠাইছি। কিন্তু শহীদ সাহেব, এইভাবে যদি একের পর এক লোক থানায় ডেকে নিয়ে আসি, লোকজন তো আমাদেরকেই দোষ দেবে, বলবে যে পুলিশ ঝামেলা করে। বোঝেনি তো ভাই, আমাদের তো এ লোকগুলোকে নিয়ে কাজ চালাইতে হয়, তাই না?
ঠিকই বলছেন ম্যাডাম, কিন্তু ব্যাপার হইল, সে তো এইটাও দেখবে যে তার মামলা নিয়ে পুলিশ কতটা সিরিয়াস। তার মামলার আসামি ধরলাম, মামলার বাদী এসে বিবাদীকে চিহ্নিত করবে না, আলামত চিহ্নিত করবে না?
হ্যাঁ, সেজন্য তো তাকে ডাকতে পাঠালাম।
আচ্ছা ম্যাডাম, এই আফজাল সাহেব কি করে?
ব্যবসা ট্যাবসা করে আর কি, লম্বা চওড়া, লোকজন তাকে একবার দেখলেই মনে রাখে।
আর গোবিন্দ?
গোবিন্দর কথা তো আপনাকে আগে বলছি,
মজা খেলে, ব্যবসা বাণিজ্য করে, ছেলে মেয়ে নাই, কিছু নাই।
আচ্ছা ম্যাডাম, এই দেখতে কেমন, ছবি আছে?
কুষ্টিয়া পুলিশ কর্মকর্তা ফাইল ঘেঁটে একটা ছবি বের করে যশোরের অফিসারকে দেখালো। যশোরের পুলিশের মাথায় হুট করে কি যেন একটা খেলে গেল। সে ছবিটা নিয়ে ইমরানের কাছে গিয়ে জানতে চাইল এই ব্যক্তিকে সে কোথাও কখনো দেখেছে কিনা। দুইজনই সঙ্গে সঙ্গে বলল না, তারা কখনো দেখেনি। যশোর পুলিশের তদন্ত কর্মকর্তার চোখে সন্দেহের দৃষ্টি, কিন্তু ইমরান বা তার সঙ্গী সুরজ কেউই যে ছবিতে থাকা নিখোঁজ ব্যক্তিটাকে দেখেনি সেটাও সত্যি বলে মনে হচ্ছে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে এখানে অন্য কোনো ঘটনা আছে।
ম্যাডাম, আফজাল সাহেবের কোনো ছবি আছে?
না, গাড়ির কাগজপত্রে কোনো ছবি নেই, আর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিতে যে ছবি আছে তা দেখেন, কিছু বুঝতে পারবেন কিনা?
একটা ফটোকপি করা কাগজ তুলে ধরল কুষ্টিয়ার পুলিশ কর্মকর্তা নিজাম। সেই ছবিটি আবার ইমরান এবং সুরুজ দেখে আন্দাজ করল সম্ভবত এই ব্যক্তি সেদিন এসেছিল গোবিন্দ নামে। নাহিদ সাহেবের মাথায় তড়িৎ একটা সিদ্ধান্ত খেলে গেল।
ম্যাডাম ম্যাডাম জলদি চলেন, আফজাল তার মোটরসাইকেল ফেলে আবার ভাগবে, খোঁজ সহ চলেন ম্যাডাম।
কি বলতেছেন আপনি?
হ্যাঁ ম্যাডাম, আফজাল নিজেই নিজের মোটরসাইকেল চুরি করাইছে যোগেশরে দিয়ে, পরে আর কাউরে দিয়ে গোবিন্দকে নিয়ে ভেড়ামারা থেকে যশোরের কাঞ্চনপুর গেছিল।
এবার আর নিজাম সাহেবের বুঝতে বাকি নেই, কিন্তু নিজের মোটরসাইকেল চুরির নাটক সাজিয়ে নিস্তারের অন্য এক ব্যক্তিকে অপহরণ বা গুম করে রাখার কোনো মোটিভ কিন্তু বুঝতে পারা যাচ্ছে না।
কিন্তু মোটিভটা কি?
ম্যাডাম মোটিভ সেটা আসামির জবানবন্দি থেকেই বের হবে, আগে আফজালকে আটকানো দরকার।
আচ্ছা আচ্ছা, ফোর্স রেডি করো, তাড়াতাড়ি কুইক বেরাও।
নিজাম সাহেব আর দেরি করল না, সঙ্গে সঙ্গে সোর্সকে জানিয়ে দিল আফজালের দিকে নজর রাখতে এবং তাকে কিচ্ছু না জানাতে। অতি দ্রুত আফজালের অবস্থান নিশ্চিত করতে ফোর্স রেডি করে যশোর পুলিশ সহ রওনা দিল আফজালকে ধরতে। আফজাল তখন কেবল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে, এমন সময় পুলিশের গাড়ি এসে থামল আফজালের সামনে। নিজাম আফজালের পূর্ব পরিচিত আফজালকে দেখে ডাক দিল। আফজালও কিছু না বুঝতে পেরে গাড়ির দিকে এগিয়ে আসলো। এমন সময় গাড়ির পেছন থেকে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় বের হয়ে আসলো ইমরান আর সুরুজ। ইমরানদের দেখেই আফজাল বুঝতে পারল সে ধরা খেয়ে গেছে। কেবল থানা পুলিশের কখন কি মনোভাব বোঝার জন্যই সে এতদিন পুলিশের সঙ্গে খাতির দিয়ে চলেছে। আফজাল পরিমরি করে দৌড় দিল, কিন্তু কিছু বোঝার আগে সাদা পোশাকে আসা পুলিশের লোকজন ধরে ফেলল আফজালকে। সোজা হাজতে ঢুকিয়ে সাক্ষী ইমরান আর সুরুজের সামনে নিয়ে দাঁড় করালো আফজালকে।
বল গোবিন্দ কোথায়?
স্যার আমি তো কিছু জানি নে, এরা কারা?
কিছুই জানো না, কি মনে করছিস? বাইসে যাবি? হ্যাঁ বাইসে যাবি। বল গোবিন্দ কোথায়? তোর সাথে আর কে কে ছিল বল।
আফজাল জানায় গোবিন্দর ভাগ্নে যোগেশ সহ তাদের করা পরিকল্পিত ষড়যন্ত্রে কিভাবে প্রাণ দিতে হয়েছে গোবিন্দকে। আফজাল এবং যোগেশকে রিমান্ডে আনার পর উন্মোচিত হয় গোবিন্দ হত্যা এবং এর পেছনে থাকা বহু দিনের পুরনো আক্রোশ এবং সম্পত্তির লালসায় নেশাগ্রস্ত কিছু মানুষের নিখোঁজ হবার রহস্য। সময় ২১ অক্টোবর ২০১১, সন্ধ্যার সময় চাচাতো ভাই মোশারফের গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে আফজাল। একই বিয়ে বাড়িতে দাওয়াতি মেহমান হিসেবে এসেছে গোবিন্দ এবং তার ভাগ্নে যোগেশ। সেখানে আফজালের সঙ্গে কথাও হয় গোবিন্দর। তারা ঠিক করে ২৪ অক্টোবর যশোরের কাঞ্চনপুর বাজারে যাত্রা দেখতে আর যাত্রার মেয়ে মানুষের সঙ্গ পেতে তারা রাত্রিবেলা রওনা করবে। ২১ তারিখ রাতেই আফজাল সমস্ত পরিকল্পনা ঠিক করে। প্রথমে হাত করে গোবিন্দর ভাগ্নে যোগেশকে। গোবিন্দর নিজের কোনো ছেলে মেয়ে ছিল না, হিন্দু পারিবারিক সম্পত্তি আইন অনুযায়ী গোবিন্দর উত্তরাধিকার ওয়ারিশ পায় যোগেশ। কিন্তু তরুণ যুবক যোগেশ কোন কাজকর্ম করত না এবং সারাদিন নেশা করত, এবং নেশা করে কাটিয়ে দেবার কারণে পারিবারিকভাবে সে বিভিন্ন চাপের মধ্যে থাকত। ৫ বছর আগে আফজাল যখন ভেড়ামারা থাকত, তখন কোন এক ঘটনায় আফজালের গালে চর মারে গোবিন্দ। সেই ঘটনার জের টেনে আফজাল অপেক্ষা করতে থাকে মোক্ষম সময়ের জন্য, এবং অপেক্ষা করতে থাকে কবে সে সেই অপমানের প্রতিশোধ নিতে পারবে। আফজাল যোগেশের মাধ্যমেই গোবিন্দর সঙ্গে সুসম্পর্ক তৈরি করে। এরপর ২১ অক্টোবর রাতে গোবিন্দ ২৪ তারিখ রাতে আফজালের সঙ্গে যশোর যেতে রাজি হলে আফজাল তার মাস্টার প্ল্যান তৈরি করে। যোগেশের সহায়তায় প্রথমে ২২ তারিখ দুপুরে নিজের মোটরসাইকেলটি চুরি করে। ২২ তারিখ বিয়ে বাড়ি থেকে আফজালের মোটরসাইকেলটি যোগেশ অন্যত্র তার এক বন্ধুর বাড়িতে লুকিয়ে রাখে। পরে ২৩ তারিখ রাতে গোবিন্দর সাথে কথা বলে ২৪ তারিখে গোবিন্দর যশোর যাওয়া নিশ্চিত করে। ২৪ তারিখ আফজাল যে মাদক বিক্রেতার কাছ থেকে মাদক সংগ্রহ করত, তাকে সহ গোবিন্দকে নিয়ে যায় যশোর রোডে। মাদক বিক্রেতা মোটরসাইকেলটি চালাচ্ছিল আর গোবিন্দকে মাঝে বসিয়ে আফজাল মোটরসাইকেলের পিছনে বসে। ২২ তারিখ বিয়ের অনুষ্ঠানে না যাওয়ায় গোবিন্দ জানতে পারেনি যে মোটরসাইকেলটি আফজালের চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল। আফজাল বিয়ের অনুষ্ঠান শেষ হবার পরে এসে থানায় জিডি করায় আগত অতিথিদের সবাই জানতে পারেনি যে আফজালের মোটরসাইকেল চুরি হয়েছে। পরের দিন বউ ভাতের অনুষ্ঠানে এসে আফজালি তার চাচাতো ভাইকে বলে এই প্রসঙ্গে এখনই কারোর সাথে কথা না বলতে, কারণ তাতে আগত অতিথিরা মনে করতে পারে তাদেরই সন্দেহ করা হচ্ছে। আফজালের স্বীকারোক্তি থেকে জানা যায় আফজালের মাদক ব্যবসায়ী সহ ২৪ তারিখ রাতে গোবিন্দকে যাত্রা এবং মাদক আড্ডায় যাবার কথা বলে নিয়ে যাওয়ার কথা যোগেশ জানত এবং সম্পত্তির লোভে যোগেশ এই বাবদ আফজালকে ৫,০০০ টাকা নগদ প্রদান করে। এই ৫,০০০ টাকা আর পূর্ব শত্রুতার রেশ মেটানোর সুযোগ পেয়ে আফজাল যশোর যাবার পথে মোটরসাইকেলের মাঝে বসা গোবিন্দর গলায় গামছায় ফাঁস দিয়ে গোবিন্দকে হত্যার চেষ্টা করে। চলন্ত মোটরসাইকেল ধস্তাধস্তির এক পর্যায়ে আফজাল, গোবিন্দ আর হত্যার সহযোগী মাদক ব্যবসায়ী কামরুল মোটরসাইকেল থেকে পড়ে যায়। তখন ধরা পড়ার ভয়ে আফজাল এবং কামরুল গোবিন্দকে হত্যায় আরো মরিয়া হয়ে ওঠে। তারা সঙ্গে সঙ্গে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাতের মাধ্যমে গোবিন্দর মৃত্যু নিশ্চিত করে। সেই ধারালো অস্ত্র এবং আশপাশ থেকে পাওয়া উপকরণ দিয়ে ওই গাঙের পাড়েই একটা জায়গায় গোবিন্দর লাশ মাটি চাপা দিয়ে রাখে। পরবর্তীতে পুলিশের উদ্ধার অভিযানে সেই লাশের খোঁজ মেলে, কিন্তু ওই রাত্রে মোটরসাইকেলটি পড়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত ওই এলাকা ত্যাগ করতে গিয়ে ইমরান এবং সুরুজকে সাক্ষী রেখে যায়। কিছুক্ষণ আগে হত্যা করে আসার মানসিক ধকল সামলাতে যখন ইমরান আফজালের কাছে তার নাম জানতে চায়, তখন সে নিজের নাম গোপন রাখতে গিয়ে ভুল করে গোবিন্দর নামই বলে ফেলে। পরবর্তীতে তার কাঞ্চনপুর বাজার থেকে যাত্রাদারের অন্যান্যদের সঙ্গে ভিন্ন বাথান বাজার বা মহিষাটি না গিয়ে ভিন্ন এক গ্রামে রাত্রে অবস্থান করে। মেলায় আগতদের ভিড়ে সেখানে আফজাল এবং কামরুলকে কেউ ভালো করে লক্ষ্য করতে পারেনি। পরদিন সবকিছু ঠিকঠাক রাখতে সকাল সকাল কুষ্টিয়া ফিরে আসে আফজাল। সেখান থেকে ফিরে ওই গ্রামে গিয়ে প্রথমত বেশি খোঁজখবর করতে ভয় পায়। আবার ইমরানের বাড়ির সামনে গিয়ে মোটরসাইকেল না দেখে সে আরো ভয় পেয়ে যায়। ইমরানরাও ততক্ষণে বাথান বাজার আর মহিষাটি গিয়ে একই রকম দুই আগতর কোন খোঁজ না পেয়ে পুলিশি ঝামেলার ভয়ে বাড়ির সামনে খড়ের গাদার নিচে মোটরসাইকেলটি লুকিয়ে রাখে। আফজালের মনে সবসময় একটা সন্দেহ ছিল যে মোটরসাইকেলটি পাওয়া গেলে সে ফেঁসে যেতে পারে, তাই মোটরসাইকেলের কেস কতদূর তা জানতে প্রায় সে থানায় আসত। কিন্তু মোটরসাইকেল উদ্ধারের পর বিশাল বড় মোটরসাইকেল চোর চক্রকে ধরার প্রয়াসে খুব অল্প দিনেই যশোর পুলিশের জোর তৎপরতায় ঘটনার সবিস্তারে বের করে ফেলে পুলিশ। অদ্ভুত এক রহস্যের কাহিনী কুয়াশা। মানে আজকে কুয়াশার কাহিনীতে এত বেশি কি বলবো,
জটিল হয়ে গেছে।
হ্যাঁ, ভীষণ ভীষণ জটিল আমি বলবো। এত মানে টুইস্ট ছিল, এত মানে মিস্ট্রি ছিল, মানে কোথায় যে মানে গিয়ে জটটা খুলবে, কে যে আসল আসামি একবার বোঝা যায়নি যে আফজালি গোবিন্দর নাম করে আফজালি গোবিন্দ সেজেছে এবং ভুল করে সে আসলে, মানুষ বলে না যে যত বড়ই পাপ করুক খুনি কিন্তু কোথাও না কোথাও একটা ক্লু রেখে যায়, একটা কোনো প্রমাণ বা কোনো কিছু রেখে যায় এবং ভুল করে নার্ভাস হয়ে যে কারণেই হোক, অথবা এমন হতে পারে এটা হয়তো উপরওয়ালার একটা খেলা বলতে পারবো যে আসলে পাপ কাউকেই ছাড়ে না, মুখ দিয়ে বেরিয়ে গেছে তার নাম গোবিন্দ, তখন লুকোনোর কিছু ছিল। এবং এটাই কিন্তু কাল হয়েছে, এটা যদি না বলতো তাহলে কিন্তু তাকে ধরা পড়তে হতো না,
সাক্ষীও রেখে যায়।
হ্যাঁ, এবং দুজন সাক্ষীও রেখে যায়। ভেরি ইন্টারেস্টিং, আজকের ঘটনাটা খুবই রহস্যজনক এবং আমি প্রতিবারই ভাবছিলাম, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে এখানে খুন টুনের তো কোনো প্রশ্নই আসে না গোবিন্দ নামের লোকটা, একটা সময় মনে হচ্ছে যে গোবিন্দ নাম লোক নিখোঁজ হয়েছে তাহলে ব্যাপারটা কি হতে পারে। আমার মনে বন্ধুদের মনে এরকম অনেক প্রশ্ন আছে এবং অনেক প্রশ্নের কথা তারা প্রশ্নের উত্তর চেয়েছেন, কেউ প্রশ্নের উত্তরও লিখে পাঠিয়েছেন। আমি একটু মেসেজগুলি পড়ি, আমি একদম যারা শেষ এই পর্যায়ে পাঠিয়েছেন সেখান থেকে মেসেজ পড়াগুলো শুরু করছি। হাই শারমিন আপু, দিস ইজ দ্য বেস্ট স্টোরি ইন কুয়াশা, লিখেছে আরাফাত। আমারও মনে হয় যে এটা একটা খুবই চমৎকার কাহিনী, আমার ভীষণ ভালো লেগেছে। একটা মুহূর্ত কিন্তু আমরা যখন অভিনয়ের অংশ হচ্ছিল, আমি যখন ন্যারেশন দিচ্ছিলাম, পড়ছিলাম, স্ক্রিপ্ট পড়া হয়েছে, তারপর আমার মনে হচ্ছিল কি যে এত আরেকটু শুনি, আমার একবারও মনে হচ্ছিল যে না অনেকক্ষণ তো চলবে, ঠিক আছে আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। একটাবারও আমরা কিন্তু উঠিনি, আমরা দুজনেই একদম স্থবির হয়ে খুব মনোযোগ দিয়ে আমরা শুনছিলাম
প্রতি মুহূর্তে। আসলে গল্পটা এক এক দিকের
এমন দিকে টার্ন নিচ্ছিল, হ্যাঁ পরিবর্তন ছিল, যে আবার মনে হচ্ছে এই বোধ হয় মানে এই বোধ হয় প্রকৃত আসামি, আবার মনে হচ্ছে না কি করে হয় হয়তো ও আরেকজন, মানে আমি সেটাই বলছি যে আজকের মানে এই আয়োজনে যেন খুবই মনোযোগ দিয়ে সবাই শুনে,
এবং শেষ পর্যন্ত মনে হচ্ছিল আসলে গোবিন্দ চুরি করেছে পরে সে এটা,
হ্যাঁ হ্যাঁ সে তো বিক্রি করতে, গোবিন্দরই কোনো কাহিনী, গোবিন্দই যে আসলে নেই হারিয়ে গেছে একেবারে চিরকালের মধ্যে সেটা বোঝা যায়নি। আপু কুয়াশা এক ঘন্টা আগে হলে ভালো হতো, তাহলে ভালো হতো না সোহেল ফেনে, ভালো কত কিছু হলেই তো কত কিছু হতো না, কিন্তু কিছু করার নেই, যেটা নিয়ম হয়ে গেছে সেটাই মানতে হবে। শামিন আপু আমি আফজাল, আমার আমাকে পুলিশ ধরেনি, আমি নাইট ডিউটি করছি, খুব ভালো। একজন যেমন লিখে পাঠিয়েছে আমি তাকে চোর বানিয়ে দিয়েছি, তার নাম ইমরান, নাম তো হতেই পারে, নাম তো এরকম কোনো কথা নেই যে কুয়াশার কোন আসামির নাম সেই নামে আর কেউ হবে না। আর যেরকম নিহার বানু হত্যাকাণ্ডের যে মূল আসামি ছিল তার নাম বাবু, বা বাড়িতে আমাকে এখনো সবাই বাবু বলে ডাকে, তার মানে এই না যে আমি খুনি বা আমি কেন আমার নামটা কেন ব্যবহার করা হলো। আচ্ছা, দিস স্টোরি ইজ ভেরি নাইস, হুমায়রা লিখেছে চিটাগং থেকে। আর ইরফান লিখেছে আপু আমি, আমার 12 বছর বয়স, আমি ঢাকা নালন্দায় পড়ি। আর ইরফান লিখেছে আচ্ছা নালন্দায় পড়ি মানে ছায়ানটে যে স্কুলটা। আচ্ছা জসিম লিখেছে কক্সবাজার থেকে নতুন বন্ধু, চট্টগ্রামের ভাষা কিছুটা লিখেছে বলতে আমি সেটা বুঝতে পারছি না, অনেক ধন্যবাদ জসিম। আর আপু আপনার কণ্ঠ সুন্দর, আপনাদের ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিক লিখেছে, আর আপু বাস মাঝের গল্প খুব ভালো লাগছে এসএমএসটা পড়ে। মাঝের গল্প মানে মজার গল্প নাকি মাঝের গল্প, আমি ঠিক বুঝতে পারছি না, মজার না এটা তো খুব রহস্যের গল্প, মজা কোথেকে এখানে। কাউসারলি আর এবং রকিব গাজীপুর থেকে লিখেছে ধন্যবাদ, আমি ভীষণ বেশি কুয়াশা ভূত FM আর আমি বুঝতে পারছি না কোন দুটো কথা মিলিয়ে ফেলে। যাই হোক, ডিজে রকি লিখেছে গল্পটা খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা নোমান লিখেছে আপনি এক, এমডি সোহরাব লিখেছে কুষ্টিয়া থেকে, নাসির গ্লাস গাজীপুর ভেরি ভেরি নাইস স্টোরি, নাসির গ্লাস গাজীপুর থেকে খুবই নাইস স্টোরি, কুষ্টিয়ার কথা লিখেছেন ঠিক বুঝলাম না, থ্যাংক ইউ কুয়াশা। আচ্ছা আপু ও ভাইয়া আমি শাওন, আমি আজকে প্রথম শুনছি। আর লিখেছে হাই আপু আমি কুয়াশার নতুন ফ্রেন্ড, মজাই লাগছে, জানি না পরে ভয় লাগবে কিনা, আগে এসেছে আমি নিচ থেকে পেছন দিকে যাচ্ছি। সুমা লিখেছে আপু আজ আমার বোনের বার্থডে, তার নামও শারমিন, তাকে উইশ করে হ্যাপি বার্থডে শারমিন। আপু আমি তোমাদের নতুন বন্ধু, আমার নাম রাজু, আমি থাকি ফেনীতে। আজকে স্টোরি খুবই অসম লাগছে, আমি আমার ওয়াইফ একসাথে শুনছি, আপু আমার ওয়াইফ FM শুনে না, বাট আমি রিকোয়েস্ট করার পর কুয়াশা শুনছে আমার সঙ্গে, আপু প্লিজ বাকিটা তো আসেনি ভাই, একসাথে এতগুলো লম্বা লিখলে আসলে পুরোটা আসে না। আপু আমি ঢাকা থেকে বলছি, সবুজ রাসেল, আমরা দুজন কাকা আর ভাতিজা, আমরা দুজন কুয়াশা শুনে খুব ভালো লাগছে আর কি, তুমি কেমন স্পেলিং লিখেছো, তোমার কথা খুব খুব সুন্দর, অনেক ধন্যবাদ। আর আমি এটাকে লিখে শারমিন আপু আমি ক্লাস 8 পড়ি, দোয়া করো JSC এক্সামে আমি গোল্ডেন GPA 5 পাই, কুল বয় সীমান্ত। আচ্ছা আমি তোমার নতুন বন্ধু, মেসেজ পড়ে দিলাম, আমি চয়ন। আচ্ছা নামগুলো না হয় না পড়ি, যে SMS যারা লিখে পাঠিয়েছে সেটা পড়ি, আমি রাজ রহিম শারমিন আপু দারুণ লাগছে আজকের কুয়াশা, আপু তোমাকে আমি দেখেছি, আচ্ছা অনেক ধন্যবাদ, আর আপনার ভয়েসটা খুবই ভালো শারমিন আপু, অনেক ধন্যবাদ, আমার নাম সম্রাট, আমি তোমাদের নতুন বন্ধু, কাহিনীটা খুবই অসম। আচ্ছা আর লিখেছে আমি কুয়াশার একজন নতুন ফ্যান, যা প্রচুর নতুন বন্ধু কিন্তু অনিন্দ আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং দিচ্ছে প্রতিবারই। দেলবার লিখেছে হাই আপু আমি আপনার সাথে রাগ করব, আপনি আমার SMS পড়েন না কেন, মাঝখানে কথার মাঝখানে আসলে SMS পড়া হয় না, গল্পের মাঝখানে, তাহলে অন্যরা বিরক্ত হয়, এমনকি একসময় তুমিও বিরক্ত হবে। হাই আমার নাম কাউসার,
আমাদের অনুষ্ঠানে যোগদান করেছে সেটা লিখেছে আজকের কুয়াশাটা ফাটাফাটি লাগছে। মিন্টু যশোর থেকে লিখেছে আপা মেনি মেনি থ্যাংকস আপা, আপনার বলার ভঙ্গি ভালো লাগছে, ধন্যবাদ। আর তার এস এম এস পর্বের জন্য ধন্যবাদ জানিয়েছে আফজালের গোবিন্দর ওয়াইফ। আফজাল এবং গোবিন্দর ওয়াইফের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, আফজাল গোবিন্দকে খুন করেছে, হোন্ডা চুরির ঘটনা সাজানো, এটা লিখেছিল, এগুলো অনেক আগে এসেছে। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মানুষের মনে কত রকম প্রশ্নের প্রশ্ন দেখা দিয়েছে নিয়ে, কিন্তু কোনটাই কিন্তু সঠিক হয়নি। আমি আগে পড়িনি, আগে সময় ছিল না, তা আমি এখন পড়ে দিচ্ছি কে কি ভাবছিল এবং কে কি ভেবে লিখে পাঠিয়েছে। হ্যাঁ, এটা হয়তো হতে পারত, খুব সাধারণভাবে এরকম কিছু কিন্তু ধারণা করা হয়, কিন্তু এক সাধারণ একটা চরমারা নিয়ে মানুষ এতটা প্রতিশোধ পরায়ণ কি মানে হয়ে ওঠা উচিত, সেই মানে সেই প্রতিশোধ নেবার জন্য একেবারে খুন করে ফেললো, তাও কত বছর পর, মানে কি পরিমাণ ক্রোধ থাকলে এবং প্রতিশোধ পরায়ণ হলে মানুষ এরকম কাজ করতে পারে, হয় কিন্তু মানুষের
আসলে এক একজন মানুষের মানসিকতা এক এক রকম,
কিন্তু এটা একটা খুবই মানে ভয়ঙ্কর রকমের রাগী বা একদম মানে কি বলবো ক্রোধী একজন মানুষ, যেরকম ক্রোধের বসে মানে মানুষ জেদের বসে এবং প্রতিশোধ পরায়ণ বলবো সবচেয়ে বড়, মানে প্রতিশোধ পরায়ণ যদি না হতো তাহলে কিন্তু এরকম কাজটা করতো
করতে পারতো না।
আমি একেবারে শুরুতে চলে গেছি, যাই হোক, তুমি কি কোন এস এম এস পড়তে চাও?
এবিসি ফ্যান পেজে আবু সুফিয়ান লিখেছেন যে আপু আজকের কুয়াশা অনেক রহস্য। শহীদুল ইসলাম উনি লিখেছেন আমার নাম শহীদ, আমি পুলিশ অফিসার। মানে আসলে আমাদের বন্ধুরাও ক্যারেক্টারে
ঢুকে গেছে এবং ক্যারেক্টারের অনেকগুলো নামের সঙ্গে অনেকের মিল পেয়েছে এবং অনেকেই তারা লিখছেন যে একজন লিখেছে আমি ডিউটিতে আছি, একজন লিখেছে তাকে চোর বানিয়ে দিয়েছি। আচ্ছা পড়ো।
আচ্ছা তুষার আহমেদ উনি লিখেছেন কাল সকালে এক্সাম বাট আমি কুয়াশা শুনছি। শারমিন কিছু বলবে নাকি এই বিষয়ে?
পরীক্ষার আগে কুয়াশা শুনছে এটা সব উচিত হয়নি, তুমি কিন্তু ডাউনলোড করে পরে শুনতে পেতে, একটু কৌতূহল বোধহয় দমন করা যায় উচিত অন্তত পরীক্ষার ক্ষেত্রে। পরে তোমার বাবা মা কোনদিন এসে হাজির হবে এবিসি রেডিওতে আমাকে ধরতে বা আমাদের পুরো কুয়াশা টিমকে বগা ঝোঁকা করতে, এটা বোধহয় ঠিক না, পরীক্ষার আগে না শোনাই ভালো। আর যেহেতু আমাদেরটা আমরা পাচ্ছ তোমরা আমাদের সংগ্রহশালা, তো সেখান থেকে কিন্তু পরে শোনা যেতে পারে। অবশ্যই যেদিন এটা সেদিন সেদিনই সবাইকে শুনতে বলবো, যেরকম টাটকা খাবারের আনন্দ অন্যরকম, কিন্তু তারপরে যদি পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে কনসিডার করা উচিত। আর শামিন আপু তোমাদের দুজনকে সালাম জানাই, আমি কুয়াশার নিয়মিত শুনি, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ে, বাট আজকের গল্পের খলনায়ক যেন ধরা পড়ে। খলনায়ক আজকে তো মহাকাহিনী, চুরির মধ্যে খুন, সে একেবারে ভীষণ এক প্যাঁচানো এক রহস্য, মানে এটার দারুণ আমার কাছে
বিষয়টা আসলে অপমানবোধ থেকে চুরি, চুরি থেকে খুন,
চুরিটা সাজানো চুরিও বলবো না, কোন উপায় ছিল না তখন, ওই মোটরসাইকেলটা কি করবে, কারণ মোটরসাইকেলটা তো সাক্ষী হয়ে যাচ্ছিল, কিন্তু তার এই একটা ভুলের কারণে ওই নিজের নাম বলতে না গিয়ে গোবিন্দ বলে ফেলায়, অবশ্য নিজের নাম বলতে গেলেও কিন্তু বিপদ ছিল, কোন নাম বলবে সেটা ভাবতে হবে, তো গোবিন্দই বের হয়ে গেছে মুখ থেকে। আর সদ্যক্ষণ করে এসেছে তার মাথায় হয়তো নামটাই হয়তো মাথায় ঘুরছিল। শামিন আপু তোমরা বাছাই করে কিছু প্রিয় মানুষের এস এম এস ছাড়া অন্য কারো এস এম এস পড়ো না কেন, তোমাদের কেউ ইমরানের মতো রিমান্ডে নেওয়া উচিত। এটা কে লিখেছে পড়ি, এই যে তোমারটা পড়লো, এখন তো এখন কি হবে, এখন তো আমার মনে হয় তোমাকে রিমান্ডে নিয়ে আসা উচিত আমাদের কাছে। সালে লিখেছে কখনোই বাছাই করে পড়া হয় না, এত এস এম এস আসে এবং এত বন্ধু আমাদের যে কোনোভাবে সম্ভব না। আর নাসির খান লিখেছে, আচ্ছা মিন্টু যশোর থেকে লিখেছে আপা, এটা তো পড়েছি একটু আগে, আরেকবার এসছে, যাই হোক। এম এ রহমান লিখেছে আমি আপনার নতুন শ্রোতা, প্রথম দিনই ভালো লাগছে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। হিয়া রুজ লিখেছে চিটাগং থেকে, আমার বয়স 12, আমার বোন 9 বছর বয়স, বাট টু মাচ সাহসী, আমরা শুনছি আমার এস এম এস কেন পড়ো না প্লিজ, পরে যে পড়ে দিলাম, আমরা তো বলছি যে কুয়াশা চলাকালীন তোমরা লিখতে থাকো, যদি সেরকম কোন আমাদের ওই সময় চলাকালীন কোন সময় পড়তে হয় তখন যে কয়টা পাবো সামনে বা এরকম রিলেটেড আমাদের কাহিনী রিলেটেড কিছু থাকলে সেটা আমরা তখন লিঙ্কটা ধরিয়ে দেবার জন্য পড়তে পারি, আদারওয়াইজ সবসময় আগে অথবা পরে পড়া হবে। আর কাজল ইফতি নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আপু আমার মনটা ভালো নাই কারণ আমার মোবাইলটা পাচ্ছি না, তবু কুয়াশা শুনছি অন্য মোবাইল থেকে। অনেক ধন্যবাদ তোমাকে, আমি দোয়া করছি যাতে তুমি খুব শীঘ্রই তোমার মোবাইলটা ফিরে পাও। আমি সুমন, প্রথম কুয়াশা শুনছি, দারুণ হচ্ছে, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ সুমন। দিস ইজ টু মাচ, এক কথা বারবার বলা ভালো লাগে না, এক কথা বারবার বলি না, কিছু জিনিস রিপিট করতে হয়, নাহলে যারা পরে যোগ দেয় তারা বুঝতে পারে না। আজকের কাহিনীটা এত জটিল ছিল যে আমরা যদি দু একটা নাম না বলে দিতাম এটা মহা কেলেঙ্কারি হয়ে যেত আজকে।
চরিত্র অনেক,
হ্যাঁ অনেকগুলো চরিত্র ছিল এবং বেশ জটিল, সবগুলো চরিত্র একটা মানে কেমন যেন ওতপ্রোত ভাবে জড়িত, কোনটা থেকে কোনটা, কাউকে সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না, আবার সন্দেহ করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। দিন মোহাম্মদ লিখেছে, আমি নতুন বন্ধু, গল্প শুনে খুব ভালো লাগলো, এরকম একটা গল্প আমাদের এলাকায় ঘটেছিল। তোমাদের এলাকাটা কোথায় জানলে খুব ভালো হতো, হয়তোবা এই গল্পটা শুনেছিলে কিনা আমি জানি না। আপু তোমাদের আজকের কাহিনী অনেক ভালো হচ্ছে, আমি বিথি, অনেক ধন্যবাদ বিথি। আপু খুব ভালো লাগছে, কুয়াশার সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আমি শাহেদ, তোমাদের পুরনো বন্ধু। আপু আমি আপনার নতুন ফ্রেন্ড, আমার SMS করবেন, আমার নাম মোহাম্মদ সেন্টু লিখেছে এটা। আনোয়ারুল লিখেছে চিটাগং থেকে, আই লাভ কুয়াশা, আর খুব আপু খুব ভালো লাগছে, কুয়াশার সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মুসা লিখেছে লালবাগ থেকে, আমার সেমেস্টার পড়ো আপু, গল্পটা দারুণ লাগছে, আপু খুব ভালো লাগছে, আমি বাকের এই প্রথম শুনছি। শামিন আপু আজকের গল্পটা কেমন জানি ওলট পালট, ঠিক বুঝতে পারছি না, শুরুর দিকে কিন্তু তাই ছিল, শুরুর দিকে আমরাও কিন্তু খুব খেই হারিয়ে ফেলছিলাম যে কি জানি হচ্ছে, কোথায় গিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে গল্প,
মোটরসাইকেল চুরির ঘটনা
এমন, আমি তো শুরুতেই বলেছি যে আজকে কিন্তু খুব প্যাচ গোজাচ্ছে ভীষণ কাহিনীর মধ্যে, কিন্তু আস্তে আস্তে সেই ভীষণ প্যাচালো জিনিসটার গিট গুলো খুব সুন্দর ভাবে খুলে গেল, গল্পটা ফাটাফাটি। এন্ড আই লাইক কুয়াশা ভেরি মাচ, নাম হচ্ছে বাইজিদ, মাদার টেক থেকে লিখেছে। আপু আমি আপনাদের নতুন ফ্রেন্ড, আচ্ছা, কেম ফ্রম UK, লিসনিং ফর দ্য ফার্স্ট টাইম, এনজয়িং ইট, লিলি ইভেন্স, থ্যাংক ইউ আপু, আই লাভ ইউর ভয়েস, স্টোরিটা ঝাক্কাস, অনেক ধন্যবাদ। আরো অনেক নতুন বন্ধু লিখে পাঠিয়েছে, খুব খুব ভালো লাগছে, কুয়াশার সবাইকে আন্তরিক শুভেচ্ছা, এটা বারবার আসছে, এটা বুঝতে পারছি না কেন। নাসির খান লিখেছে, শামিন আপু আশা করি আজকের কুয়াশা আরো, আজকের কুয়াশা অনেক ভালো হবে। এগুলো সব শুরুর দিকে এসেছিলাম, নিচের থেকে এখন যারা পাঠিয়ে সেখান থেকে আমি পেছন দিকে যাচ্ছি। নাইস স্টোরি, নাম পাঠাইনি, শামিন আপু আমার SMS পড়বেন, মানিক শিকদার, কক্সেস বাজার। কিছু না লিখে পাঠালে, শুধু নাম পাঠালে SMS পড়বো, কিছু একটা লিখে পাঠালে খুব ভালো হয় পড়তে, মানে বোঝা যায় যে কি বুঝলে বা কি শুনছিলে। বাবু উত্তর থেকে লিখেছে, আপু অনেক ভালো লাগছে। সুমন মিরপুর থেকে, সেও একই কথা লিখেছে, আর লিখেছে আপু আমি আপনার নতুন বন্ধু, নাম হচ্ছে ফেরদৌস। Is the story based on real story, Shamin Appu? Zishan likheche, Zishan eta jini amaderke pathiyechen script ta, Tushar tini tar kach theke ami jototuk jenechi ba she jototuk bolechen je ekta shotti kahini, ekta ghotona niyei, ghotonake kendro kore tini ei script likhechen,
acha
ekta shotti kahini er modhe chilo kintu kototuku shotti kototuku angshik shotti angshikta tar hoyto script er jonno karone she likhechen ami bolte parbo na, tobe ekta shotti kahini er modhe obosshoi nihito ache, তাই তিনি আমাদেরকে মেনশন করেছেন। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, ক্যান্টনমেন্ট মানিকদি থেকে অনন্যা লিখেছে, শারমিন আপু আমি তো ফেসবুক ইউজ করি না, সো কি করে আমি আমার স্টোরিটা কিভাবে পাঠাবো, বাংলা লেখা কি হবে, ফেসবুক ইউজ করো না, ফেসবুকে ইনবক্সে আমার শারমিন ইনবক্সে না পাঠিয়ে তুমি ইমেল আইডিতে, তুমি যদি ইন্টারনেট ইউজ করে থাকো তাহলে যে ইমেল আইডিটা দিলাম সেটাতে পাঠাতে পারো, বাংলায় পাঠালে ভালো হয়, বাংলা ফন্ট। আমি ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, kuashaefm8920@gmail.com, আমি আবার বলছি kuashaefm8920@gmail.com। আর তুমি যদি একেবারে ইন্টারনেট ব্যবহার নাই করে, মানে কম্পিউটার ইউজ না করে থাকো বা ইন্টারনেটের লাইন না থাকে তোমার, তাহলে আমাদের যে মেইলিং অ্যাড্রেসটা আছে, মেইল অ্যাড্রেস আছে, সেখানে তুমি পাঠাতে পারো। ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলি ঠিকানাটা, ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। এই ঠিকানায় বাদবাকিরা যারা পাঠাতে চাইছেন বা পাঠাতে চাচ্ছ পাঠাতে পারো।
আপু, আমি মোবারক একজন আর্মি, বাট আমি আমাকেও চোর বানালেন। আচ্ছা, আজকে কি হচ্ছে এসব? শামিন আপু, আমার খুবই ভালো লাগছে। আমি রোকসানা, আমি রোকসানা, আমার SMS পড়ো না কেন, আমি আমার রিনা ম্যাডামকে অনেক ভালোবাসি, নারায়ণগঞ্জ থেকে আমি তাকে। আচ্ছা ঠিক আছে। আর জিহাদ লিখেছে কুমিল্লা থেকে, শারমিন আপু, কুয়াশা শুনে ভীষণ ভয় লাগে, বাসায় রাতে আমি শুধু একা, এখন আমি কি করব। আর একজন লিখেছে, মুগ্ধ হয়ে গেছি আপু, অনেক ধন্যবাদ। বাসায় অনেকেই একা, রাতে অনেকেই একা ঘুমায়, কিছু করার নেই, এগুলো একটু ভয় পেতে হবে। আর যদি বেশি ভয় লাগে তাহলে শুনো না, আর কি করবে, এইটুকুই সাজেস্ট করতে পারি আমি। ফাহাদ খান লিখেছে, নারায়ণগঞ্জ থেকে, শারমিন আপু আপনার একটি ইন্টারভিউ পড়েছি আমি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর প্রান্ত লিখেছে ঢাকা থেকে, শারমিন আপু আমার আব্বুর নাম তসলিম। আচ্ছা, প্রত্যেক আয়োজনে কিন্তু খুব কমন নামই থাকে, কোনোবার কিন্তু কেউ এরকম লিখে পাঠায় না যে অমুকের নাম তমুক হেন তেন, কিন্তু কিভাবে আজকে সবার নামগুলো এক হয়ে যাচ্ছে, বেশ আমার মনে হয় সবাই খুব কি অপমানিত বোধ করলো নাকি ভয় পাচ্ছে, আমি জানি না। আমাদের কিন্তু এমনও খুব ভয়, এমন বেশি ভয় থাকে, সেরকম নামও থাকে, যেরকম আমাদের মৌ বলে একটা আমাদের ঘটনা একটা একটা ক্যারেক্টার ছিল, ভীষণ তো মৌ নামে তো অনেক মিষ্টি মিষ্টি সুন্দর মেয়ে আছে, তারা শুনে তাদের বলা উচিত ছিল সেরকম। প্রত্যেক সপ্তাহে এমন কিছু নাম থাকে যেটা নাকি কারো না কারোর সঙ্গে মিলে যেতেই পারে।
তো আজকে ঘটনাগুলো তো আসলে আমাদের
চারপাশের ঘটনাগুলোই আমরা শোনাই। আপু আমার, আমি আপনার নতুন বন্ধু, আমি সুমন বলছি চিটাগং রাঙ্গুনিয়া থেকে। শামিন আপু, আমি আপনাকে অনেক SMS পাঠালাম কিন্তু কোনো একটা SMS পড়া হলো না, এই যে পড়ে দিয়েছি এখন, কারণ আমরা গল্পের মাঝখানে কোন রকম ইন্টারাপশন করতে চাইছিলাম না। আপু আমি সাইফুল আমানত আমানো আরমানিটোলা থেকে। আচ্ছা, আরমানিটোলা থেকে তোমার কুয়াশা জটিল, তুমি কি কোনো আমাদের
ওইখান থেকে পড়ছি? আসলে এখানেও অনেকে অনেক প্রেডিকশন করেছে। স্বপ্ন চৌধুরী বাঁধন, উনি লিখেছেন গল্পটা কখন শেষ হবে বুঝতে পারছি না। এছাড়াও বলছে যে নেশা লেগে গেল তার গল্পে। রোকন মাহমুদ লিখেছে অসাম প্রোগ্রাম। জাস্টিন রাফ, উনি লিখেছেন আজকের স্টোরিটা অনেক ইন্টারেস্টিং। ফয়সাল হোসেন লিখেছেন ওয়াও কুয়াশা, মানে তার কুয়াশা শুনতে অনেক ভালো লাগে। এরপর পেইনফুল হার্ট চিটাং, উনি লিখেছেন ভালো লাগলো। সাদিয়া কামাল লিখেছেন স্টোরিটা ভালো লেগেছে, মনে হচ্ছিল 52 বাজার 53 গলি, আর কে যে আসল অপরাধী বুঝতে পারছিলাম না, টোটালি ভালো লেগেছে। তারপর জুয়েল ইসলাম লিখেছেন আপু আমি তোমার নতুন বন্ধু, কুয়াশা আমার খুব ভালো লাগছে,
অনেক ধন্যবাদ।
ফারুক আহমেদ লিখেছে আপু আমি ফারুক, কোস্টগার্ড হেডকোয়ার্টার আগারগাঁও থেকে, ভালো লাগছে অনেক, বাট আপু ব্যাকগ্রাউন্ড টিউনটা চেঞ্জ করলে ভালো হয়।
কেন? আমার তো মনে হয় এটা না থাকলে কুয়াশার যে আইডেন্টিটি সেটাই হারিয়ে যাবে।
হ্যাঁ, একটু ভয় তো থাকতে হবে
অবশ্যই।
তারপর আরো অনেকে লিখেছেন যে শাহিদ আরমান হোসেন, উনি লিখেছেন কুয়াশা শুনতে খুব ভালো লাগছে, শারমিন আপু ভয়েস নাইস, খুব ভালো লাগলো তোমাদের প্রোগ্রাম, থ্যাংকস কুয়াশা টিম এন্ড শারমিন আপুকে।
আচ্ছা, অর্থ লিখেছে টঙ্গী থেকে কুয়াশার ঘটনাটা ডাউনলোড করব কি করে, আজকে তো আর হবে না, আগামীকালকে সন্ধ্যার পরে হয়তো বা তুমি তুমি দেখতে থেকো যে কখন আমাদের, এটা তো আমাদের আইটি ডিপার্টমেন্টের কাজ, তারা কখন দিয়ে দেয়। সেটা হচ্ছে তোমাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের ওয়েব পেজে যেতে হবে, সেটা হচ্ছে লগ ইন করবে www.abcradiopd.fm এ, সেখানে গিয়ে দেখবে সংগ্রহশালা লেখা আছে, আর্কাইভ বা সংগ্রহশালা, সেখানে ক্লিক করলেই আমাদের বিভিন্ন যে আয়োজনগুলো আছে সবগুলোর নাম দেখতে পাবে। সেখানে কুয়াশার আজকে যে এপিসোড তারিখ দেওয়া আছে সেটা প্রত্যেকটা পার্ট, যে কয়টা পার্ট আমরা বাজালাম সে কয়টা আছে সেখান থেকে তুমি ডাউনলোড করে শুনে নিতে পারো। আর আমার আরজে শারমিন যে ফ্যান পেজটি আছে, আমি বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে আরজে শারমিন নামে কিন্তু বেশ কিছু আইডি খোলা হয়েছে, ফেক একটাই শুধু আমার আসলটা, অরিজিনালটা, যেটা তোমরা সংখ্যাটা দেখবে
যার মানে 1 লক্ষের উপরে, 1,04,000 হবে, আমি ঠিক এখন বলতে পারবো না কত আছে এই মুহূর্তে, সেটাই হচ্ছে আর জি শারমিন অরিজিনাল মানে ফ্যান পেজ। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব ফেক, তো সুতরাং সেখানে পাঠালে কেউ যদি অন্য কোনো কিছু লিখে পাঠায় সেজন্য আমি দায়ী থাকবো না কখনোই। আর একটু আগে নাদিম মাহমুদ মামুন লিখেছে, আপু আজ আজ ভালো লাগছে, বাট 3 উইক ধরে কেন ভূত স্টোরি হয় না? আমরা কিন্তু ভূতকে কেন্দ্র করে আমরা কুয়াশা তৈরি করিনি। আমি একটা কথা সবাইকে বলবো, হ্যাঁ হয়তো অনেক ভৌতিক কাহিনী এসছে সামনে আসবে, এমন যে না আসবে না, কিন্তু আমরা আমাদের মূল হচ্ছে রহস্য, কুয়াশার মূল ব্যাপারটাই হচ্ছে রহস্য। আর একটা কথা বলছি, ভূত বলে কিছু নেই, কিন্তু ভয় বলে একটা জিনিস আছে। আমাদের সব গল্পে ভূত না থাকতে পারে, কিন্তু ভয় থাকে। ভূতের কোনো অস্তিত্বই আসলে নেই, কিন্তু ভয় কিন্তু আছে। ভয় একটা অনুভূতি, একটা হচ্ছে অস্তিত্বহীন একটা জিনিস, হ্যাঁ, এবং একটা হচ্ছে অনুভূতি। আমরা অনুভূতিটাকে তোমাদের নাড়া দিতে চাই, কিন্তু যার অস্তিত্ব নেই সেটা নিয়ে বেশি একটা কথা বলতে চাই না। আর কুয়াশা একেবারে রহস্যের আয়োজন, তবে হ্যাঁ ভূতির ব্যাপারও থাকে মাঝে মধ্যে, থাকবে আগামীতেও, নিরাশ হবার কিছু নেই। আচ্ছা, আর লিখেছে নাফিসুর রহমান, কুয়াশা শেষের পরে শেষ, নাইস নাফিস। আচ্ছা, একটি বন্ধু চাই, আচ্ছা এটা তো এখানে লেখার কোন দরকার নেই। আমিন আবি লিখেছে খুব ভালো লাগলো, আর নাহিদ আব্দুল্লাহ লিখেছে আপু কাল্পনিক কোন মিস্টেরিয়াস স্টোরি কুয়াশাতে পাঠানো যাবে? অবশ্যই পাঠানো যাবে, গল্প পাঠানো, কাল্পনিক আমরা তো বলেছি, আমরা ফিকশনও আমরা করেছি আগে, কাল্পনিক কাহিনীও আমরা শুনিয়েছি তোমাদেরকে, এবং বেশ খুবই নাম করা একজন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী আমরা শুনিয়েছি, একদিন দুটো ছিল পরপর, চমৎকার দুটো কাহিনী। আগামীতে হয়তো ওরকম নাম করা কারোর আমরা শোনাতে পারি। চরম আজকের ঘটনাটা লিখেছে তাহিয়া জুবায়ের। নাদিম মাহমুদ মামুন আবারও লিখেছে, ও একই কথা। মুন্না দেব লিখেছে, আজ আমি কি বলবো বুঝছি না, ভয় অ্যান্ড মিস্ট্রি স্যাট পাচ্ছে, ঘটনাটা অনেক হেভি হচ্ছে। তোমার লেখাটা একটু বাংলা, ইংরেজিতে বাংলায় লিখেছে তো আমার একটু পড়তে সমস্যা হচ্ছে। আর মনমথ মাসুদ লিখেছে, আচ্ছা আমি একটু পড়ি, লিখেছে শারমিন, আমার পুরো নাম লিখেছে সে, পুরোটা পড়লাম না, সত্যি একজন মেয়ে হিসেবে তোমাকে বিবেচনা করব না, তুমি আসলেই বাংলার অন্যান্য মেয়েদের জন্য আইডল স্বরূপ, তুমি যে সাহসিকতা আর সৃজনশীলতার পরিচয় দিয়েছো তা আসলে অবাক লাগে আমাদের সমাজে, তোমাকে তোমার কাজ দিয়ে বিবেচনা করে অনেক শ্রদ্ধা ও সম্মান জানালাম। মনমথ মাসুদ, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার এত এত কিছু এতটা এত বিশাল কিছু আমি করে ফেলিনি। আমি সাধারণত একটা কি বলবো, কেউ গল্প লেখে আমি গল্প শোনাই, এটাই হচ্ছে আমার কাজ। ধন্যবাদ এত চমৎকার কথা লিখবার জন্য, কারণ এইসব কথা লিখলে বা ছোট একটা কিছু লিখলেও অনেক অনেক ইন্সপায়ার করে, এটা এগুলি হচ্ছে আমাদের ইন্সপিরেশন। আর কুয়াশা তো আমি একা কাজ করি না, আমার সঙ্গে আমার পুরো কুয়াশার টিম রয়েছে, আমার মনে হয় এই কথাগুলো তাদের জন্য তাদের প্রাপ্য তাদের জন্য। কেঁচু খুঁড়তে সাপ বের হয়ে গেল, একেবারে সত্যি কথা লিখেছে রায়গান লিখেছে এটা। আর খলিল এক্সেন্ট খলিল লিখেছে, হাই শারমিন আপু, আমি সৌদি আরব থেকে। এক্সেন খলিল বলছি, আজকের এই গল্পটা ভেরি ইন্টারেস্টিং, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি যদি ইন্টারনেটের লাইন, আমার মনে হয় সবসময় খুব একটা ঝামেলা করে না, আপনি নিয়মিত আমাদের আয়োজনগুলো শুনবেন, আপনার ভালো লাগবে। আর হুমায়ুন কবির সুহাদ লিখেছে, শুক্রবার থেকে ধানমন্ডি থেকে, শারমিন আপু কেমন আছো, আমরা 3 জন ফ্রেন্ড মিলে কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে, থ্যাংকস কুয়াশা। আচ্ছা, এবার আমি আমার মনে হয় আমি আরো কয়েকটা সিরিজ পড়ে তারপর জানিয়ে দিচ্ছি যে আমাদের কুয়াশায় আজকে কে কে অভিনয় করেছে, কি বিস্তারিত সব জানাচ্ছি। নাফিসুর রহমান লিখেছে কুয়াশার, আচ্ছা এটা পড়েছি। হাসিবুর রহমান সবুজ লিখেছে, চরম একটা স্টোরি আপু, অনেক ধন্যবাদ। আর MD আলামী লিখেছে, ভূতের গল্প চাই। আর নারায়ণ দাস অর্পণ লিখেছে, আপু আর পারছি না এখন যে ঘুমাতে হয়। আচ্ছা ঠিক আছে, ঘুমাতে চলে যাও, গল্প শেষ হয়ে গেছে, বাদ বাকিটা পরে, তোমাদের SMS গুলোই পড়ছি, আর কোন কারণ এখন আর আমারও ঘুমোতে যেতে ইচ্ছে করছে, গল্প শেষ হয়ে গেছে। স্বপ্নীল বালক নিবিড় লিখেছে, ও অ্যাডমি, এটা আম সরি, এটা আমার পড়াই উচিত হয়নি। কুয়াশা ইজ ভেরি নাইস লিখেছে ইরফান আহমেদ। মাহবুব আলম তুষার লিখেছে, অনেক কমপ্লেক্স,
আর জাহিদ খান জয় লিখেছে ও ধন্যবাদ, নাফিসুর রহমান লিখেছে থ্যাংকস এস এম এস পড়ার জন্য, শাহিন হাওলাদা লিখেছে তুমি এত ভালো কেন আপু, আর গাজী হুদা লিখেছে হ্যালো আপু কেমন আছেন, ভালো আছি, মোহাম্মদ আলামিনও লিখেছে ভূতের কাহিনী চাই। আচ্ছা ভূতের কাহিনী হবে ভবিষ্যতে বা ভৌতিক কাহিনী হবে, ভূত হবে কিনা জানি না, ভয় থাকবে আমি বলে দিব না কোনটা কি থাকবে। তা আমার মনে হয় আজকে আমরা একটু আগে ভাগে বিদায় নিয়ে নিই, আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমাদের গল্প শেষ হয়ে গেছে, আজকে খুব বন্ধুদের পাঠানো দুটো গল্প শুনেছি যেটা বোনাস কুয়াশার
এবং একজন ক্লাস সিক্সে পড়ে এরকম একজনের গল্প আমরা শুনেছি।
তবে যে গল্প কাহিনীর যে ভূমিকা মানে যে কাহিনীটা ক্লাস সিক্স এর তুলনায় আমার মানে এই ধরনের কাহিনী, এরপরে ক্লাস সিক্স এ যদি এরকম কোন কাহিনী আসে তাহলে কিন্তু আমি তোমাকে বলতে হবে সত্যি ঘটনা শুনেছি, তারপরেও তুমি কি তোমার বাড়ির লোককে দেখিয়ে তারপরে পাঠাবে, যদি ক্লাস সিক্স ক্লাস টেন পর্যন্ত যারা পাঠাবে তারা, এটা কিন্তু আমি এমনিতেই আমি বলি যারা অপ্রাপ্ত বয়স্ক তারা শুনবে না, তার মধ্যে ক্লাস সিক্স এ পরে যে গল্প পাঠিয়েছে তার মধ্যে এমন কিছু বিষয় ছিল বড়দের কিছু বিষয় যেটা এই বয়সে তোমার না ভাবলেও চলতো, তুমি কেন ভেবেছো কিভাবে ভেবেছো আমি জানি না, আমি তুমি পাঠিয়েছো আমি পড়ে দিয়েছি, তবে এরপরে কিন্তু আমি আর এই ধরনের গল্প পাঠালে পড়বো না, এটা আগে ভাগে বলে দিচ্ছি। আমাদের গল্প বাছাই করেই আমরা পড়ি, হাতে সময় ছিল আর চট করে বোঝা যায়নি আসলে তুমি নামটা পিছনে কোন ক্লাসে পড়ো, আমি বুঝতে পারিনি, দুটো গল্প পাঠিয়েছিলে তুমি আর একটা আংটি নিয়ে একটা কাহিনী ছিল, আমার মনে হয় সেটা পড়লে বোধহয় ভালো হতো। তবে এরকম গল্প যদি ক্লাস সিক্স এইট বা কেউ পাঠাও আমি অবশ্যই আর পড়বো না, এবং তোমাদেরকে মানাও করছি সব কুয়াশা কিন্তু তোমাদের জন্য নয়। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকো এবং ভালো থাকবেন, আবারও কথা হবে কুয়াশার আগামী পর্বে নতুন আরেক রহস্যের কাহিনী নিয়ে। আর যাবার আগে আরো একবার বলে দিয়ে যাচ্ছি কুয়াশা জি, তোমরা যদি কেউ পাঠাতে চাও গল্প বা আপনারা পাঠাতে চান কোনো গল্প লিখে, পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারেন আরজে শারমিন RJSHARMWN আমার আরজে শারমিনের ইনবক্সে পাঠাতে পারেন, আর ইমেল আইডিটা জানিয়ে দিচ্ছি kuasha8920@gmail.com, আর অন্য জানিয়ে দিচ্ছি আমাদের যে ঠিকানা লিখে পাঠাতে হবে পোস্ট করে।
হ্যাঁ, আমাদের লিখে পাঠাতে হলে আপনাদের লিখতে হবে এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ সেকেন্ড ফ্লোর কারওয়ান বাজার।
তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.